আসুন মস্তক নত করি। প্রভু যিশুর নামে আবার একত্রিত হওয়ার এই চমৎকার সুযোগের জন্য আমরা আজ রাতে তোমার কাছে কৃতজ্ঞ, যেন বাক্য দ্বারা যুদ্ধক্ষেত্রে আমাদের শত্রু তোমার শত্রু সম্মুখীন হয়ে তাকে তোমার লোকদের মধ্য থেকে বিতাড়িত করতে পারি। প্রভু যেন আজ রাতে তারা সুসমাচার দীপ্তি দেখতে পায়। আমি প্রার্থনা করি আমাদের চোখে কাজলের প্রলেপ দাও, যেন আমাদের চোখ সত্যের প্রতি উন্মুক্ত হয়, যেন আমরা আমাদের হৃদয়ে এই কথা বলতে বলতে এই স্থান ত্যাগ করতে পারি। পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতে ছিল না? অসুস্থ ও পীড়িতদের সুস্থ করো, নিরুৎসাহদের উৎসাহিত করো, একদা ঝুলে পড়া হাতগুলিকে তুলে দাও। আমরা যেন প্রভু যিশুর আগমনের দিকে দৃষ্টিপাত করি, যা আমরা অতি সন্নিকট বলেই বিশ্বাস করি। আমরা যিশুর নামে যাচনা করি, আমেন। আপনারা বসুন। আজ রাতে আমি সংক্ষিপ্ত হওয়ার চেষ্টা করব, কেননা আমি জানি এই ধর্ম উপাসনা অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন অংশ থেকে অনেকজন এসেছেন। আপনাদের মধ্যে অনেকেই এখান থেকে গেছেন, আর আপনাদের ফিরে যেতে হবে, হয়তো দীর্ঘ পথ ফিরে যেতে হবে, আর আমি আপনাদের ধন্যবাদ জানাই। আজ সকালে আমি নিজে ভ্রাতা নেভিল এর প্রচার শুনতে চেয়েছিলাম। আমি অনেকবারই তার প্রচার শুনেছি, আর আমি তার প্রশংসা করিনি, এমন কখনো হয়নি। আর আজ সকালে এই সময় উপযোগী বার্তা শোনার প্রেরণা আমি প্রভু থেকে পেয়েছিলাম, খুবই সুন্দর। আর আমি ইয়েও বুঝতে পেরে পারছি কেন আপনারা তার কথা শুনতে আসেন। আমি নিশ্চিত যে তার প্রচার শ্রবণের দ্বারা আপনারা উপকৃত হবেন। আমি আজ সকালে এবং অপরাহ্নে আমার কিছু সাক্ষাৎকার সেরে ফেলার চেষ্টা করছিলাম, এখনো আমার অনেক 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 বাকি রয়ে গেছে। আর আমি আমার বিশ্বাস, এক সময় যিথ্রো মোশিকে বলেছিলেন, একাকী সম্পন্ন করা তোমার পক্ষে অসাধ্য। সুতরাং আপনাদের সমস্যাগুলির উপর ধ্যান দেওয়ার জন্য প্রচুর ভ্রাতা আমাদের আছে, সেগুলির প্রত্যেকটি বৈধ এবং সেগুলির সুন্দর বিষয়ে যেগুলির ব্যবস্থা করা প্রয়োজন। আমি আপনাদের যাজক অথবা ভ্রাতা মান এবং আমাদের বিশ্বাসম্বলী অন্যান্য যাজকদের সুপারিশ করব। আপনারা তাদের কাছে যেতে পারেন, তারাই আপনাদের বলে দেবেন ঠিক কি করতে হবে। কিছু লোকের সন্তান বিষয়ক আন্তর বিবাহ সম্বন্ধীয় যা যা ভুল সেগুলোর বিষয়গুলির সমস্যা আছে, আর এই মানুষগুলি অন্য যে কোনো লোকের মতোই আপনাদের সাহায্য করতে সক্ষম, কারণ তারা খ্রিস্টের দাস। আর এই মানুষগুলি অন্য যে কোনো লোকের মতোই আপনাদের সাহায্য করতে সক্ষম, কারণ তারা খ্রিস্টের দাস। তাদের কাছে যান, আর আমি নিশ্চিত যে তারা করবে, তারা আপনাদের প্রয়োজনীয় সাহায্য দান করবে। যে তারা করবে, তারা আপনাদের প্রয়োজনীয় সাহায্য দান করবে। আমি একা সবগুলি করে উঠতে পারি না, আপনারা যেখানে যাবেন সেখানে এইরূপ বহু সমস্যা পাবেন। আমি একা সবগুলি করে উঠতে পারি না, কিন্তু ঈশ্বরের কাছে অনবরত প্রার্থনা করছি যেন যেরূপে হোক না কেন সেগুলি ঈশ্বর যেন আপনাদের জন্য ঠিক করে দেন। আজ রাতে এখন আমরা শাস্ত্রের সান্নিধ্যে উপস্থিত হতে চাই এবং আদিপুস্তক থেকে শাস্ত্রের একটি অংশ পাঠ করতে চাই, তৃতীয় অধ্যায়। আগে আমরা যে সামান্য কিছু বিষয় সম্বন্ধে বলছি ফিরে তার উল্লেখ করতে চাই, আর দেখতে চাই এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যা জেনে যাব। সেই বিষয়ে প্রভু যিশু আমাদের আরো বেশি কিছু দেন কিনা আমি প্রার্থনা করি যে তিনি দেবেন। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানে কোন বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানে মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহার ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। তখন সর্ব নারীকে কহিলেন, কোন ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরে সদৃশ হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজের স্বামীকে দিলেন আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। ঈশ্বর তার বাক্য পাঠে আশীর্বাদ যুক্ত করুন। এখন এর থেকে আজ রাতে আমি একটি পাঠ বিষয় নিতে চাই, আর তার নাম দিতে চাই শয়তানের এদেন। শয়তানের এদেন, শয়তানের এদেন বলাটা খুবই নিকৃষ্ট ও অমার্জিত মনে হয়। অন্য আরেক রবিবার রাতে আমি এখানে চিন্তাশীল ব্যক্তির বিশোধক এবং একজন চিন্তাশীল ব্যক্তির রুচি সম্বন্ধে বলেছিলাম, এর সঙ্গে ওই বিষয়ে যেন অনেকটা অনুরূপ। আর কখনো কখনো ওই ছোট অমার্জিত অভিব্যক্তি আমাদের কিছুর কাছে নিয়ে আসে, এ আমাদের অধ্যয়ন করতে এবং বাক্য পাঠে রত করে। আর আমি চাই আমার সমাবেশের সকলে তাই করুন। মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। সুতরাং বাক্য পাঠ করুন, অধ্যয়ন করুন। আর এই বর্তমান সময়ে আমরা কিভাবে জীবন যাপন করব সে সম্বন্ধে আপনাদের বুদ্ধিকে বোধ শক্তি দান করার নিমিত্ত ঈশ্বরের চোখ দিয়ে এর অধ্যয়ন করুন। এখন আজ রাতে আপনাদের কাছে কথা বলতে এসে শুধু যদি বলি বেশ আমি এই বা ওই করতে পারতাম, আমি লোকেদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, তার চেয়েও আজ রাতে আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের ঘরে যেতে চাই। আমি ঈশ্বর জানেন এ সত্য, আমি আপনাদের প্রত্যেকের ঘরে যেতে চাই আর আপনাদের সঙ্গে সকালে প্রাতরাশ গ্রহণ করতে চাই, আর 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 কাল অপরাহ্নে আপনাদের সঙ্গে বাইরে গিয়ে কাঠবিড়ালি শিকার করতে চাই। বুঝলেন, আমি ওইগুলি করতে চাই, কিন্তু আমি আমি তা করতে পারি না। আমি আপনাদের সঙ্গে ঘরে গিয়ে বসে আপনাদের সঙ্গে শুধু কথা বলতে চাই, উপাসনা অনুষ্ঠানের পর বারান্দায় বসে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই, আপনাদের মঙ্গলের সম্বন্ধে এবং ঈশ্বরের সম্বন্ধে কথা বলতে চাই। এরূপ করতে আমার খুবই ভালো লাগবে। এখানে উপস্থিত পুরুষ ও মহিলাগণ, ঈশ্বর জানেন আমি এরূপ করতে চাই, কিন্তু আমি করতে পারি না। দেখুন, এরূপ একটি টানাপোড়েনের মধ্যে আমি আছি, আর আর এই স্নায়ুবিক দুর্বলের যুগে আমরা যেখানে আছি, আর আমি নিজে একজন স্নায়ুবিক দুর্বল যুক্ত মানুষ। আজ আমি কিছু মনস্থির করলাম, এই কাজটি আমাকে করতেই হবে, আর কাল হয়তো ইয়ে আমার থেকে লক্ষ মাইল দূরবর্তী হয়ে গেল, অন্য কিছু একে সেটে ফেলে এই বা ওই কিছু করে ফেলল। সতর্ক ও কর্মতৎপর থাকার জন্য আপনাদের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু আমার প্রধান কাজ মণ্ডলীর মাধ্যমে সুসমাচার প্রচার করা। আর আমি যতদিন এই পৃথিবীতে আছি, আর এই পৃথিবীর বুকে আমার যে সময় বাকি আছে, এই বর্তমান সময়ে যীশু খ্রিস্টকে মহিমান্বিত করার জন্য যা কিছু করতে পারি তা করা। আপনাদের সাহায্যে আসবে এমন কিছু বলার জন্যই আমি এসে থাকি। আজ সকালে গৃহে যাওয়ার পর আমি অধ্যয়ন করেছি, ওই লোকবৃন্দের সাহায্যে আসবে, সেজন্য আজ রাতে আমি কি বলতে পারি? প্রভু, আজ সকালে ভ্রাতা নেভিল দ্বারা আনিত ওই ক্ষমতাশালী বার্তা শ্রবণ করে আমি ভেবেছিলাম এ কতই না অপূর্ব। সেখানে সে কেমন বলেছিল, একজন চিকিৎসক রোগ নির্ণয় করবে ঠিকই, কিন্তু যে লোকটি এক পাত্র সুচ নিয়ে আসে সে ইঞ্জেকশন দেয়। সুতরাং আমি মনে করেছিলাম এ প্রকৃতি একটি প্রকৃতির সুন্দর অভিব্যক্তি। আমি ওই বিষয়ে চিন্তা করেছিলাম, রোগ নির্ণয়ের পরেই সিরাম এ একটি সুন্দর বিষয়। এই যুগে ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে জ্ঞান দান করার জন্য আমি আপনাদের কিছু বলতে চেয়েছিলাম। বুঝলেন, এমন কিছু নয় যা অনেক সময় অন্য কেউ ছিলেন, কিন্তু এমন কিছু। আর যখন ওই বিষয়গুলি ঠিকই আছে, আমরা সকলেই ওইগুলির উল্লেখ করে থাকি, কিন্তু আমি ভেবেছিলাম এখানে লেখা আমার এই শাস্ত্রাংশগুলির দ্বারা আমি আপনাদের মনে এমন কিছু নিয়ে আসার চেষ্টা করব যা আপনাদের জানতে, আপনার যে যুদ্ধক্ষেত্রে রত আছেন সেখানে আরো ভালো সৈনিক হতে, শত্রুর চাল জানতে সাহায্য করবে, যেন সে কাছে পৌঁছানোর আগেই তার সকল পথ আপনারা রুদ্ধ করে দিতে পারেন। ওই হলো প্রধান বিষয়ে যতদূর সম্ভব আঘাতকে আপনাদের থেকে দূরে রাখতে শিক্ষা করা। এখন আসুন এই গুরুতর বিষয়টিকে দেখি কয়েক মিনিটের জন্য, এই গুরুতর পাপপূর্ণ দিন যেখানে আমরা আছি। আমার মনে হয় না এরূপ একটি সময়ের বিষয় আমি ইতিহাসে পড়েছি। নির্যাতনের বৃহত্তর সময়ে কথা সেখানে আছে, যখন চতুর্দিকে ঈশ্বরের সন্তানদের মৃত্যুমুখে পতিত করা হয়েছিল, কিন্তু এখন যে সময়ে বাস করছি শত্রু প্রবঞ্চনাপূর্ণ এমন সময় আমরা কখনো দেখিনি। এসব চেয়ে চতুরতা ও প্রবঞ্চনাপূর্ণ দিন। আর যখন ওই বিষয় দেখি তখন আমার মনে হয় অন্য যে কোনো যুগের চেয়ে আজকের দিনে খ্রিস্টানকে আরো বেশি সতর্ক থাকতে হবে। এখন মণ্ডলীর প্রতি রোমের তাড়নার দিনগুলিতে একজন খ্রিস্টান কোন একটি ভুল করলে ক্রীড়াঙ্গনে নিয়ে গিয়ে সিংহের মুখে দেওয়া হতো বা ঐরূপ কিছু করা হতো, যখন তারা জানত তার সাক্ষ্যের জন্য তাকে খ্রিস্টান বলে জানতে পারত, কিন্তু তার আত্মা পরিত্রাণ পেত, কারণ সে ছিল ঈশ্বরের একজন বিশুদ্ধ অবিমিশ্রিত বিশ্বাসী, আর আনন্দের সঙ্গে সে তার রক্ত দ্বারা তার সাক্ষ্য মুদ্রাঙ্কিত করেছিল। যখন তার ছিন্ন শিরা থেকে বা শরীরের অন্য কোন ক্ষত থেকে রক্ত খরিত হতো, সে তখন প্রকৃত রাজকীয় বিশ্বাসে চিৎকার করে বলে উঠত, প্রভু যীশু আমার আত্মা গ্রহণ করো। কিন্তু এখন দিয়াবলের চাতুরী লোকদের বিশ্বাস করায় যে তারা খ্রিস্টান, যখন তারা আদৌ তা নয়। এই হলো সেই বিষয়, আপনাদের আর মুদ্রাঙ্কিত করতে হয় না। তখনকার থেকে এ আরো চাতুরীপূর্ণ দিন, তখন আপনাদের জীবন সাক্ষ্যের দ্বারা মুদ্রাঙ্কিত করতে হতো। যত রকম ভাবে পারে শয়তান তার চাতুরীর ফাঁদ পেতেছে, সে একজন প্রবঞ্চক। আর মতি ২৪ অধ্যায়ে যীশু আমাদের বলেছেন, আমরা যে দিনে বাস করছি সে সময় কেমন হবে, সবচেয়ে প্রবঞ্চনাপূর্ণ দিন, এত নিকটবর্তী, যদি তার পক্ষে সম্ভব হয় তবে ঈশ্বরের মনোনীতদেরও ভুলাবে। এখন আসুন আমরা যে সময় বাস করছি সেই দিনের সঙ্গে আজকের নিমিত্ত কথিত বাইবেলের কিছু শাস্ত্রাংশ বরং ভাববাণী তুলনা করে দেখি। দ্বিতীয় তিমোথিয় ৩ অধ্যায়ে আমরা এই বিষয়ে জেনেছি যে ভাববাদী বলেছিলেন এই দিনগুলি এরূপ হবে, মানুষেরা দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। এক মুহূর্তের জন্য এইটির তুলনা করুন, আমরা করব না, একে সংক্ষিপ্ত করব। যেভাবে বলার ইচ্ছা ছিল সেরূপ করা যথেষ্ট সময় আমাদের নেই, তাই প্রধান লক্ষণগুলি তুলে ধরব যেন আপনারা বুঝতে পারেন আর বাড়ি গিয়ে অধ্যয়ন করতে পারেন। দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রীয় এবং সদ্বিদেশী। এখন আত্মা স্পষ্টরূপে বলছেন যে এগুলি পরবর্তী দিনে ঘটবে। এই দিনগুলি সেই সময় যার সম্বন্ধে ভাববাণী বলা হয়েছিল। প্রকাশিত বাক্য ৩ অধ্যায় ১৪ পদে আমরা পাঠ করি, সেই লাদিকৃষ্ট মণ্ডলীর যুগ, শেষ যুগে মণ্ডলীর অবস্থা কেমন হবে। আর এ এমন হবে, সে বিধবার মতো বসে থাকবে, যার কোন কিছুর প্রয়োজন নেই, সে ধনী ছিল এবং ধন সঞ্চয় করেছিল, কিন্তু জানে না যে তারা দরিদ্র, কৃপাপাত্র, দুর্ভাগ্য, অন্ধ, উলঙ্গ এবং তা জানে না। শেষ উক্তি শেষ বাক্যটি একে লক্ষণীয় করে তুলছে, কিন্তু জানে না যে তারা দরিদ্র, কৃপাপাত্র, দুর্ভাগ্য, অন্ধ, উলঙ্গ এবং তা জানে না। শেষ উক্তি শেষ বাক্যটি একে লক্ষণীয় করে তুলেছে, তারা মনে করে যে তারা আত্মাতে পরিপূর্ণ, তারা সবাই প্রস্তুত। লাদিকিয়া মণ্ডলীর যুগ হল পেন্টিকোস্টাল মণ্ডলীর যুগ, কারণ এ হল শেষ মণ্ডলী যুগ। লুথার তার বার্তা পেয়েছিলেন, ওয়েসলি তার বার্তা পেয়েছিলেন এবং পেন্টিকোস্টাল তাদের বার্তা পেয়েছিলেন। আরো বলা হয়েছে, তুমি কদুষ্ণু, না শীতল না তপ্ত, বাহ্যিক আবেগ সকল, সুসমাচারের মন গড়া ধারণা। তিনি বলেছেন, যেহেতু তুমি সেই রূপ, সেহেতু আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। অন্য কথায় বলতে গেলে, মণ্ডলীর ওই অবস্থা তাকে পীড়িত করেছিল। আর মনে রাখবেন, এই বীভৎস লাদিকিয়া মণ্ডলীর যুগে তারা তাকে বমন করে দিয়েছে, আর তিনি মণ্ডলীর বাইরে আছেন, ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আজকের জগতের ঈশ্বর, আজকের জগতের আরাধিত ব্যক্তি হল শয়তান, আর লোকেরা শয়তানের আরাধনা সম্পর্কে অজ্ঞান। কিন্তু শয়তানই মণ্ডলীর রূপ ধারণ করে নিজেকেই প্রদর্শন করছে, দেখুন, মণ্ডলীর রূপে, মণ্ডলীর মাধ্যমে ঈশ্বরের আরাধনা করছে, মনে করে তারা শয়তানেরই আরাধনা করে, আর শয়তানই এরূপ করছে। শয়তানই এরূপ করেছে। ও, আপনারা বলেন এক মিনিট অপেক্ষা করুন, আমরা বাক্য প্রচার করি। আজ রাতে আমার পাঠ্য বিষয়ের প্রতি ফিরে দেখুন, শয়তানই প্রথমে হবার কাছে প্রচার করেছিল, ঈশ্বর বলেছেন, বুঝলেন? শাস্ত্রের অংশের ওই ভ্রমাত্মক ব্যাখ্যাই আজকের দিনও প্রযোজ্য। সে আপনাকে জানতে দেবে যে যীশু যা কিছু করেছেন সকলেই সম্পূর্ণরূপে উত্তম। সে আপনাকে জানতে দেবে মসি যা কিছু করেছেন সকলেই সম্পূর্ণরূপে উত্তম। কিন্তু তারা এই বর্তমান দিনের জন্য যে সকল প্রতিজ্ঞা দিয়েছিলেন সেগুলি যখন গ্রহণ করেন, তখন সেগুলির অন্য যুগের প্রতি প্রযোজ্য বলে বলা হবে। তাকে শুধু এইটুকুই করতে হয়, বুঝলেন, সেভাবে বিশ্বাস করার জন্য লোকদের প্ররোচিত করে, আর ওই এটি সব। কারণ আপনারা এর থেকে একটি বাক্য হরণ করতে পারেন না, অথবা এর সঙ্গে একটি বাক্য যোগ করতে পারেন না, কিন্তু সে তাই করে থাকে। ঈশ্বরের আরাধনা করছে ভেবে লোকেরা অজ্ঞরূপে শয়তানের আরাধনা করছে। দ্বিতীয় থিসক্রিনিতে ভাবনী দ্বারা যেমন আমাদের সতর্ক করা হয়েছে, আসুন আমরা ওই বিষয়টি পাঠ করি। দ্বিতীয় অধ্যায়, আমি ওইটি পাঠ করতে চাই। আমার মনে হয় দ্বিতীয় থিসক্রিনিয় আমি শাস্ত্রাংশটি পেয়েছি। দ্বিতীয়, আবার হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয়ে তোমাদিগকে এই বিনতি করিতেছি। এখন দেখুন, প্রভুর আগমন ও তাহার নিকটে আমাদের সংগৃহীত হওয়া, যেমন ঈশ্বর শেষকালে তার লোকদের তার কাছে সংগ্রহ করবেন, প্রভুর কাছে লোকদেরকে সংগৃহীত হওয়া, মণ্ডলীর কাছে নয়, প্রভুর কাছে তার কাছে সংগৃহীত করা। তোমরা কোন আত্মা দ্বারা বা কোন বাক্য দ্বারা অথবা আমরা বলিয়াছি মনে করিয়া কোন পত্র দ্বারা মনে স্থিরতা, আমরা লিখিয়াছি মনে করিয়া কোন পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইয়া না, কেহ যেন কোন মতে যেন তোমাদিকে না ভুলায়, কেননা প্রথমে সেই ধর্ম ভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ লক্ষ্য করুন, সে এখন কি, সে বিনাশ সন্তান প্রকাশ পাইবে। এ ছিল সেই যিহূদা, বুঝলেন, যে প্রতিরোধ হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। আজকে মণ্ডলীর প্রবঞ্চনা, দেখুন বিনাশ সন্তান সেই দিয়াবল, আর আজকের দিনে লোকেরা ঈশ্বরের উপাসনা করছে ভেবে শয়তানেরই উপাসনা করছে, কিন্তু তারা একটি ধর্মমতের মাধ্যমে তার উপাসনা করছে। মানুষের তৈরি সংস্থা সকল ও ধর্ম মত সকল যা মানুষকে পৃথিবীর সর্বকালের বৃহত্তম প্রবঞ্চনায় পতিত করেছে। বর্তমান সময়ের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাত বাক্য যতই প্রচারিত ও যথার্থ রূপে প্রতিপাদিত হোক না কেন, তারা তবু বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করবেই না। কেন আমরা বিস্মিত হই, কেন তারা কেন বিশ্বাস করে না, যখন ঈশ্বর বলেছেন যে তিনি কিছু একটা করবেন আর তিনি তা করেন, কিন্তু তবু তারা এর থেকে মুখ ফিরিয়ে নেয় আর এর থেকে ফিরে যায়। ঠিক যেমন হবা জানতেন ঈশ্বর যা বলেছিলেন ঈশ্বর তা করবেন, কিন্তু সে কি বলার শোনার জন্য তিনি এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। শুধু মনে রাখবেন, অন্যান্য যুগেও সর্বদাই সেই একই ব্যাপার ঘটেছে, প্রত্যেক যুগে সর্বদাই এমনই হয়েছে যে শয়তান সেই বাক্যকে তাদের কাছে বিকৃত করার চেষ্টা করেছে, তাদের বিশ্বাস করিয়েছে যে সেই বাক্য অন্য যুগের প্রতি প্রযোজ্য। দেখুন, যখন যীশু এসেছিলেন শয়তান তখন ওই যিহুদি অধ্যাপকদের, রব্বিদের এবং যাজকদের দলের মধ্যে ছিল, আর যখন বাক্য বলেছিল যে ওই দিনে মনুষ্য পুত্র প্রকাশিত হবেন, তিনি নিজেকে প্রকাশিত করবেন, তখন সে তাদের মসির ব্যবস্থার রক্ষা করার কথা বলার চেষ্টা করেছিল, তিনি নিজেকে প্রকাশিত করবেন। সুতরাং তারা নিজেদের ধার্মিক করার ও মসির ব্যবস্থা রক্ষা করার চেষ্টা করেছিল। দেখুন সে কি করেছিল, সে তাদের বলার চেষ্টা করেছিল বাক্যের ওই অংশটুকু একেবারে যথার্থ, কিন্তু এই মানুষটি ওই ব্যক্তি নন। দেখলেন সে কত প্রবঞ্চক, ওই হল প্রকৃত প্রবঞ্চনার সময়। এইভাবেই ছিল এবং এখনো তাই আছে, শয়তান পৃথিবীতে তার রাজ্য স্থাপন করেছে। সে ঠিক ওই কারণেই করেছে, কারণ সে তার নিজস্ব রাজ্য স্থাপন করতে চায়। খ্রিস্টান নয়, এমন একজন ব্যবসাদার হিসাবে সে ভুল পথে আমাদের কিছু দেখানোর জন্য তার সাধ্য সকল পরিকল্পনাকেই সে কার্যকরী করবে। আপনাদের ঐরূপ করানোর জন্য যদি তার একটি উদ্দেশ্য এবং ব্যক্তিগত লাভ থাকে, তবে সত্য থেকে আপনাদের দূরে রাখার জন্য সে যত কিছু পারে আপনাদের বোঝাবে, কারণ সে কেবল নিজের স্বার্থের বিষয়ে চিন্তা করে। তার ব্যক্তিগত লাভের জন্য সে যতটা পারে মিথ্যার এবং প্রতারণার আশ্রয় নেবে, সে আর সেজন্যই শয়তান এরূপ করেছে। ঈশ্বর যেমন প্রতিজ্ঞা করেছেন যে সে করবে, ঠিক তেমনি করার জন্য সেবা কার্যের মাধ্যমে সে কাজ করছে। সে এদনে একটি ধর্মীয় প্রবঞ্চনার দ্বারা শুরু করেছিল, আর এখন পর্যন্ত সে অবহিত তাই করে চলছে। একদল কমিউনিস্ট উঠিয়ে নয়, এর সঙ্গে কমিউনিস্টদের কিছুই করার নেই। এ হল মণ্ডলী, আপনাদের সেখানে সতর্ক হতে হবে, বুঝলেন। যা মনোনীতদের ভুলাবে তা কমিউনিস্টরা নয়, মণ্ডলী মনোনীতদের ভুলাবে, বুঝলেন। এ কমিউনিস্টরা নয়। আমরা জানি তারা ঈশ্বরকে অস্বীকার করে আর তারা খ্রিস্টীয় বিরোধী, নীতিগত রূপে নিশ্চিত রূপে তারা তাই, কিন্তু তারা সেই খ্রিস্টারই নয়। খ্রিস্টানি হল ধর্মীয় এবং শাস্ত্র উল্লেখ করতে পারে আর তাকে সরল করে দেখাতে পারে, আদিতে যেমন শয়তান করেছিল। সে সবকিছু উদ্ধৃত করেছিল। ঈশ্বর বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না। দেখুন, একেবারে নির্ভুল উদ্ধৃতি। তিনি বলেছিলেন, হ্যাঁ, আমরা এই উদ্যানস্থ সকল বৃক্ষের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, কারণ যেদিন আমরা করিব সেদিন আমরা মরিব। সে বলেছিল, ও নিশ্চয় তোমরা মরিবে না, কিন্তু ঈশ্বর কেন একথা বলেছেন? তার কারণ আমি তোমাদের বলি, এর কারণ দেখুন সে এখন কি সে সত্য উল্লেখ করেছিল। আপনারা দেখুন, সে বলেছিল, তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। তোমরা তখন ঈশ্বরের সদৃশ হয়ে যাবে যদি তোমরা ওই কাজ করতে পারো। সে ঠিক ওই কাজই করতে চায়, আর ঠিক সেই কাজই কাজ সে আজও করার চেষ্টা করছে। আদিতে এদেন থেকে সে একজন ধর্মীয় প্রবঞ্চক হয়ে এসেছে, আর আজও তাই হয়ে আছে। আদমের সময়ে এ ছিল একটি প্রবঞ্চক, নোহর সময়ে এ ছিল একটি প্রবঞ্চক, যিশুর সময়ও একই ছিল, আর এখনো সেই একই, আর এখনো সেই একই, একই পদ্ধতি, একটি ধর্মীয় প্রবঞ্চনা। এখন আমরা পৃথিবীকে লক্ষ্য করব, যখন ঈশ্বর একে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, এ ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন ছিল। তারপর ঈশ্বরের বাক্য প্রত্যাখ্যান করে শয়তান একে অধিকার করল। এক সময় ঈশ্বর পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, তিনি একে কক্ষপথে স্থাপন করেছিলেন, তিনি স্থাপন করেছেন, একে কার্যকরী করেছিলেন, তিনি সকল কিছু করেছিলেন এবং তার নিয়ন্ত্রণে রেখেছিলেন। এখন এর সঙ্গে শয়তান একে তার নিয়ন্ত্রণে নেওয়ার পরের অবস্থার তুলনা করব। ঈশ্বরের 6000 বছর লেগেছিল, তার এত দীর্ঘ সময় লাগেনি, কিন্তু তিনি ওই দীর্ঘ সময় নিয়েছিলেন 6000 বছর, কারণ আমরা শিক্ষা পেয়েছি স্বর্গে একদিন পৃথিবীর 1000 বছরের সমান, আর এ ছিল 6000 বছর, বরং 6 দিনে ঈশ্বর পৃথিবীর গঠন করেছিলেন। একে প্রতিষ্ঠা করতে, উত্তম বীজ দ্বারা রোপণ করতে এবং সকল কিছু নিজ নিজ প্রকৃতিতে উৎপন্ন করতে ঈশ্বর 6000 বছর নিয়েছিলেন। প্রত্যেকটি তার নিজ নিজ ধরনে উৎপন্ন করতে হবে, তার সকল বীজে উত্তম ছিল, সুতরাং এ নিজ নিজ প্রকৃতিতে উৎপন্ন করবে। ঈশ্বর 6000 বছর নিয়েছিলেন। অবশেষে যখন তিনি সকলেই সম্পূর্ণ করলেন এবং অবশেষে আমরা তিনি পৃথিবীর প্রধান কার্যালয় এদেনে পূর্ব দিকে একটি মনোরম স্থানে স্থাপিত করলেন, আর তার নাম দিলেন এদেন উদ্যান। ঈশ্বর মিশরে এদেনের পূর্ব প্রান্তে এদেন উদ্যানে পৃথিবীর কেন্দ্রীয় দপ্তর স্থাপন করেছিলেন। সমগ্র স্থাপিত বস্তুর উপরে কর্তৃত্ব করতে তিনি তার পুত্র এবং তার পুত্রের ভার্যাকে স্থাপন করলেন। এই কাজ ঈশ্বর করেছিলেন, তিনি তাদের পূর্ণ কর্তৃত্বে স্থাপন করেছিলেন। তারা বায়ুকে আদেশ দিতে পারতেন আর বায়ু স্তব্ধ হয়ে যেত, তারা বৃক্ষকে আদেশ করতে পারতেন আর তা এখান থেকে ওখানে স্থানান্তরিত হতো, সিংহ ও নেকড়ে একসঙ্গে ভোজন করত, আর মেষ শাবক তাদের সঙ্গে শয়ন করত। সেখানে মন্দ কিছুই ছিল না। যখন ঈশ্বর একে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তখন সেখানে ছিল সম্পূর্ণ শান্তি, সম্পূর্ণ সমন্বয়, সকল কিছুই ছিল সম্পূর্ণ এবং নিখুঁত। আর লক্ষ্য করুন, তার পৃথিবী তারই ছিল, তিনি সকল কিছু সক্রিয় রেখেছিলেন, আগত সকল কিছুই তার ছিল, তৃণভোজী প্রত্যেক প্রাণী সকল, কিছুরই মৃত্যু হতো না, কিছুই ধ্বংসপ্রাপ্ত হতো না, কিছুই বিনষ্ট হতো না, কিছুই না, এ ছিল সম্পূর্ণ নিখুঁত। এবং এ সকলের উপরে কর্তৃত্ব করতে তিনি তার প্রিয়পাত্র সন্তানদের রেখেছিলেন, তার পুত্র এবং তার কন্যা, একটি স্বামী এবং স্ত্রী। ঈশ্বর খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন এবং তিনি তার নিমিত্ত এই সপ্তম দিনের বিশ্রাম দিনকে পবিত্র করলেন। ছাঁচে ঢেলে গঠন করে একে অস্তিত্ব আনতে, যেমনটি আছে তেমনটি গঠন করতে 6000 বছর লাগার পর ঈশ্বর এর উপর দৃষ্টিপাত করলেন। পর্বত সকল উচ্চকৃত করতে, আগ্নেয় ভস্মকে এই পর্বতগুলিকে ঠেলে তুলতে, বিস্ফোরণের মধ্যে দিয়ে যা যা ঘটল সেগুলোকে শুষ্ক হতে, এ ছিল এক মনোরম স্থান, এর সদৃশ কিছুই ছিল না, এবং এ ছিল এক মনোরম স্থান, এর সদৃশ কিছুই ছিল না। ঈশ্বরের সেই মহৎ পরম দেশ সকল এবং সেই বিরাট ডাইনোসর সকল এবং যা কিছু পৃথিবীতে বিচরণশীল এবং বিরাট প্রাণীর প্রাণী সকল, তাদের মধ্যে কোন হিংসা ছিল না, তারা সকলে বিড়াল ছানার মতোই শান্ত ছিল, তাদের কিছুই ছিল না, রোগ ব্যাধি নয়, দুঃখ শোক নয়, পৃথিবীর উপর কোন রোগের একটি জীবাণু ছিল না। ও কি মনোরমেই না স্থান! বৃহৎ পাখিগুলি এক গাছ থেকে আরেক গাছে উড়ে বেড়াত, আদম তাদের নাম ধরে ডাকতেন আর তারা উড়ে তার কাঁধে এসে বসত আর তার কাছে কুহুরব করত। ও ঈশ্বরের কি সুন্দর স্থানই না ছিল! আর তারপর তার নিজস্ব শরীর থেকে তার গুণাবলীর একটি উৎপন্ন করলেন, তার শরীরে ঈশ্বরের গুণাবলী আছে, যেমন আপনি আপনার পিতার একটি গুণ। আপনারা লক্ষ্য করুন, আপনারা আপনাদের প্রপ্র পিতামহের মধ্যে ছিলেন, আপনারা আপনাদের প্রপিতামহের মধ্যে ছিলেন। এইভাবেই আমরা আপনাদের পিতা ও আপনাদের পর্যন্ত নেমে আসতে পারি। যখন আপনি আপনার পিতার মধ্যে ছিলেন তখন কিছুই জানতেন না। পুরুষ থেকে জীবনের জীবাণু উৎপন্ন হয়, পুরুষের রক্তকোষ আছে, স্ত্রীর আছে ডিম্বাণু। সুতরাং রক্তকোষের মধ্যে জীবন আছে। আর যখন আপনি আপনার পিতার মধ্যে ছিলেন তখন প্রকৃত রূপেই আপনি কিছুই জানতেন না, কিন্তু তবুও বিজ্ঞান এবং ঈশ্বরের বাক্য প্রমাণ করে যে আপনি আপনার পিতার মধ্যে ছিলেন, কিন্তু আপনি এর কিছুই জানতেন না। কিন্তু যখন পিতা আপনাকে জানতে আকাঙ্ক্ষী হলেন তখন মাতার সঙ্গে সংযোগের মাধ্যমে আপনি পিতা কর্তৃক জ্ঞাত হলেন। আপনি আপনার পিতার গুণ বা অঙ্গ, আপনি তারই মতো দেখতে এবং আপনার শরীরের অংশ সকলও আপনার পিতার সদৃশ। এইরূপে ঈশ্বর আদিতে ছিলেন। ঈশ্বরের প্রত্যেক পুত্র এবং ঈশ্বরের প্রত্যেক কন্যা আদিতে ঈশ্বরের মধ্যেই ছিলেন। আপনাদের এখন মনে নেই, কিন্তু আপনারা সেখানে ছিলেন, তিনি জানতেন। আর তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে আপনারা এমন হন যেন তিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, আপনাদের ভালোবাসতে পারেন এবং আপনাদের সঙ্গে হাত মেলাতে পারেন। আপনি কি নিজের পুত্র আকাঙ্ক্ষা করেননি? এ কি একটি মহাদিন নয় যেদিন আপনার পুত্র গৃহে এসে আপনার সঙ্গে টেবিলে বসে? যখন সে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসে ক্ষত বিক্ষত হয়ে, আপনি তখন কেমন তার জন্য ভোজ প্রস্তুত করেন? আপনি হৃষ্টপুষ্ট বাছুরটিকে হত্যা করেন, আরো কত কি তার জন্য প্রস্তুত করেন। এই আপনার নিজস্ব মাংস ও রক্ত, সে আপনার মধ্যেই ছিল। তখন আপনি তাকে জানতেন না, কিন্তু আপনি জানতেন সে সেখানে আছে। সুতরাং ঈশ্বর জানতেন আমরা এখানে থাকব, কিন্তু তারপর তিনি আমাদের মাংসে স্থাপন করলেন যেন আমাদের সঙ্গে যোগাযোগ করা যায়। যোগাযোগ করার উদ্দেশ্য, তিনি আমাদেরই একজন হলেন। যখন তিনি যীশু খ্রিস্ট হলেন, স্বয়ং ঈশ্বরের পুত্র, ঈশ্বরের প্রকাশের পরিপূর্ণতা স্বরূপ, অতএব ওই ছিল ঈশ্বরের উদ্দেশ্য, সহভাগিতায় তার গুণাবলীর প্রদর্শন করা। যখন আমি আমার পিতার মধ্যে ছিলাম তখন এর সম্বন্ধে কিছুই জানতাম না, কিন্তু তার দ্বারা জন্মপ্রাপ্ত হয়ে আমি তার পুত্র হলাম। আমি হলাম আমার পিতার একটি গুণ, একটি অংশ, আর আপনারও আপনাদের পিতার অংশ। ঈশ্বরের সন্তান রূপে আমরা তার মধ্যে অবস্থিত গুণাবলীর একটি অংশ, যা তিনি যেমন মাংসে মূর্তিমান হয়েছিলেন তেমনি মাংসে মূর্তিমান। যেন এই পৃথিবীর উপরে ঈশ্বরের একটি পরিবার রূপে আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে পারি। আর এই ছিল আদিতে ঈশ্বরের উদ্দেশ্য। হ্যাঁ মহাশয়, আদিতে ঈশ্বর এই আকাঙ্ক্ষাই করেছিলেন। সকল কিছুই তার কর্তৃত্বাধীন ছিল এবং তিনি মানুষকে স্বাধীন নৈতিক ইচ্ছার উপর এদেন উদ্যানে স্থাপন করে বলেছিলেন, পুত্র ইয়ে তোমার, কি মনোরম স্থান। ঈশ্বর খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং তার সকল কার্য থেকে বিশ্রাম নিয়েছিলেন। প্রত্যেক গাছই কখনো কাটা বা কাটা জাতীয় উদ্ভিদ উৎপন্ন করেনি, একটি কাটা গাছে কখনো বেরি ফল উৎপন্ন হয়নি। সকল কিছুই নিখুঁত ছিল, সকল কিছুই সম্পূর্ণ এবং নিখুঁত অবস্থায় ছিল। তারপর যখন তিনি একটু বিশ্রাম নিতে গেলেন, তার শত্রু প্রবঞ্চনা নিয়ে চুপিসারে প্রবেশ করল এবং তার সন্তানদের কাছে তার কর্মসূচির ভ্রান্ত ব্যাখ্যা দ্বারা একে অধিকার করে নিল। যখন তিনি তার নিজের সন্তানদের উপর আস্থা স্থাপন করেছিলেন, যেমন আপনি আপনার কন্যার উপর আস্থা রাখেন যখন সে একটি মানুষের সাথে রাতে বাইরে যায়, যেমন আপনি আপনার পুত্রের উপর আস্থা রাখেন যখন তাকে একজন ধূমপানকারী এবং মদ্যপায়ী ছেলের সঙ্গে বাইরে যেতে হয়। দেখুন, তিনি তার পুত্রের উপর আস্থা স্থাপন করেছিলেন যে সে কোনো ভুল কাজ করবে না এবং তিনি যা বলছেন তার প্রতিটি বাক্য রক্ষা করবে। কিন্তু সেই শত্রু চুপিসারে প্রবেশ করেছিল, যেমন একজন অশ্লীল বা চাটুতাপূর্ণ মানুষ আপনার কন্যাকে নিয়ে যায় আর দুর্ব্যবহার করে, অথবা কোন স্ত্রীলোক আপনার পুত্রকে নিয়ে গিয়ে একই ব্যাপার করে। দেখুন, সে চুপিসারে প্রবেশ করেছিল, ঈশ্বরের শত্রু চুপিসারে প্রবেশ করেছিল আর হবার কাছে বাক্যের ভ্রান্ত ব্যাখ্যা করেছিল। এখন এই পতনের নিমিত্তে সে নিজে এদেন উদ্যানের অধিকার করল ও নিজের অধীনে রাখল, সে অধিকার করেছিল। আর এখন লোকেদের ঈশ্বরের সন্তানদের প্রবঞ্চনা করে সে 6000 বছর ব্যাপী প্রবঞ্চনাকারী আধিপত্য করেছে, কারণ তারা যেমন তাদের ইচ্ছা সেরূপ কাজ করার স্বাধীন নৈতিক ইচ্ছার ভিত্তিতে ছিল। আর ঠিক কাজই করবে এই বিশ্বাস ও ঠিক আস্থাতে, আর ঠিক কাজই করবে এই বিশ্বাস ও ঠিক আস্থাতে তারা ভুল করে ফেললো। তারা ভুল করে ফেললো যেমন এসো তার জ্যেষ্ঠ অধিকার বিক্রি করেছিল, আর শয়তান তা জয় করলো এবং অধিকার করলো। তার এজন সমাপ্ত করতে ঈশ্বরের যেমন 6000 বছর লেগেছিল, তার এজন গঠন করে তুলতে আরো 6000 বছর লেগেছে। তার এজন গঠন করে তুলতে তার 6000 বছর লেগেছে এবং প্রবঞ্চনার দ্বারা, বাক্যের অথবা লোকদের প্রবঞ্চনা করার দ্বারা এখন এই পৃথিবীতে পাপের মধ্যে তার এজন প্রতিষ্ঠা করেছে। ঈশ্বরের এজন ধার্মিকতায় প্রতিষ্ঠিত হয়েছিল, শয়তানের এজন পাপে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ শয়তান পাপ স্বরূপ, ঈশ্বর ধার্মিক, এবং ঈশ্বরের রাজ্য ধার্মিকতায় শান্তিতে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল, আর শয়তানের প্রতিষ্ঠান পাপে এবং ধর্মীয় পাপে। লক্ষ্য করুন কেমন ভাবে সে প্রবঞ্চনা করেছিল, তার প্রবঞ্চনা যেমন সে বলেছিল সে এ করার প্রতিজ্ঞা করেছিল। কেউ একথা জানেন কি? যদি আপনারা কিছু শাস্ত্রাংশ দেখতে চান, আসুন বিষয় খুলে দেখি। যদি আপনারা, আমার মনে হয় আমার আরো উদ্ধৃতি দেওয়া উচিত ছিল, আসুন যিশাইয়ের 14 অধ্যায় দেখি এক মুহূর্ত, কেবল দেখুন এখানে শয়তান কি বলেছিল। যিশাইয়ের 14 অধ্যায় আমরা পড়ি, আর সে কি করেছিল। যিশাইয়ের 14 অধ্যায় 12 পদ থেকে আরম্ভ করি। হে প্রভাতী তারা উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গারোহণ করিব ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে, আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতে, উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতে, উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরে তুল্য হইব। এখন ওই বিষয়ের সঙ্গে কিছুক্ষণ আগে থিসক্লোনিয়াতে পাঠ করা আমাদের অন্য শাস্ত্রের সঙ্গে তুলনা করে দেখুন কেমন তিনি বলছেন। সে ঈশ্বরের মন্দিরে উপবিষ্ট হইয়া ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে নিজেকে বড় করিয়া দেখাইবে, যেন সে ঈশ্বর রূপে এই পৃথিবীতে আরাধিত হতে পারে। এই হল এই জগতের ঈশ্বর যা আমি গত রবিবার আপনাদের কাছে প্রচার করেছি। ওই বিশ্বাসঘাতকতা পূর্ণ প্রহর, ওই ভয়ঙ্কর সময় যেখানে আমরা আছি, সে এখন এখানে তার প্রবঞ্চনার মধ্যে উপস্থিত। সকল যুগের মধ্যে এই সময় সবচেয়ে গৌরবপূর্ণ, কারণ আমরা আবার সেই মহা সহস্র বছর ব্যাপী রাজত্বের আবার এজনের সম্মুখীন হচ্ছে। কিন্তু ঠিক এই যুগেই সে তার যত রকমের প্রবঞ্চনা ও কলা কৌশল ব্যবহার করেছে, আর সকলকে সংগ্রহ করে নিজেকে বলিয়ান করেছে এবং ঈশ্বর রূপে নেমে এসেছে, আর নিজেকে ঈশ্বরের স্থলাভিষিক্ত করেছে ধার্মিক। এবং শয়তান যেমন এদেন উদ্যানে হবাকে করেছিল, তেমনি সে শাস্ত্র উদ্ধৃত করতে পারে এবং আপনাদের শাস্ত্রের কথা বলতে পারে, কিন্তু এর একটি ক্ষুদ্র অংশ বাদ দিয়ে যায়, আর এই যা তাকে করতে হয়, এবং সেই ক্ষুদ্র ফাঁক দিয়ে শয়তান তার বিষাক্ত ধর্মমত ঢেলে দেয়। যেমন অন্য এক রাতে আমরা চিন্তাশীল ব্যক্তির বিশোধক সম্বন্ধে বলেছিলাম, এখন সে যেমন বলেছিল যে সে নিজেকে পরস্পরের উপরে উচ্চকৃত করবে, সে মেঘ ও তারাগণের উপরে উঠবে, আর সে সেখানে ঈশ্বরের মতো উপবিষ্ট হবে আর পরস্পরের উপরে উচ্চকৃত হবে। সে তার ভীতি প্রদর্শনে কৃতকার্য হয়েছে, সে তার ভীতি প্রদর্শনে কৃতকার্য হইয়াছে। প্রত্যেক যুগে লোকেরা সেই যুগের নিমিত্ত ঈশ্বরের প্রতিজ্ঞাত বাক্যের মূল্যায়ন তাকে ব্যাখ্যা করতে দেওয়াতে, ঈশ্বরের প্রতিজ্ঞা বাক্যের মূল্যায়ন তাকে ব্যাখ্যা করতে দেওয়াতে প্রত্যেক যুগে সে এর ব্যাখ্যা করেছে। নোহের দিনে সে ব্যাখ্যা করেছিল যে আকাশ থেকে বৃষ্টিপাত হওয়া অসম্ভব, কারণ সেখানে কোন বৃষ্টিধারা নেই। এদেন উদ্যানে প্রচারিত তার মহা বিজ্ঞান ভিত্তিক সুসমাচার, সে চাঁদের দিকে যন্ত্র সামগ্রী পাঠিয়ে প্রমাণ করে দিতে পারে যে সেখানে কোন জলীয় বাষ্প নেই, কিন্তু ঈশ্বর বলেছিলেন বৃষ্টি হবে। কিন্তু শয়তান কৃতকার্য হয়েছিল এবং বৈজ্ঞানিক গবেষণা দ্বারা লোকদের মন বিষিয়ে দিয়েছিল, এ হতে পারে না, কিন্তু হয়েছিল। ঈশ্বর বলেছিলেন হবে আর হয়েছিল, তিনি করেছিলেন। যিশুর সময়ও সে ওই একই কাজ করেছিল। দেখুন প্রবঞ্চনার দ্বারা সে তাদের মন বিষিয়ে দিয়েছিল, বাক্যের ভ্রান্ত ব্যাখ্যা করে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে কিছু করে আমাকে দেখাও। দেখুন যিশু তার জন্য ভাড়ামি করেননি, তিনি কখনো করেননি। ঈশ্বর একজন ভার নন, শয়তান যা কিছু জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়ার কোন প্রয়োজন তার নেই। তিনি কেবলমাত্র, যিশু বলেছিলেন লিখিত আছে, তোমরা মনুষ্যের কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই বাঁচিবে। দেখুন, তাকে ভাড়ামি করতে হয় না, তাকে রুটি তৈরি করতে হয়নি, তিনি করতে পারতেন, কিন্তু তাহলে তিনি শয়তানের বাধ্য হতেন, সেই কারণে শয়তানের কথা তিনি শোনেননি। আর আদিতে যেমন ছিল, এ আবার সেই ধর্মীয় পাপ, এত প্রবঞ্চনাময়। এখন লক্ষ্য করুন, এ সেই পুরানো প্রতিদিনের পাপ নয়, ব্যভিচার করা, মাতাল হওয়া এবং ঈশ্বরের নাম অনর্থক লওয়া, এ সেরূপ নয় না। এখানে উপস্থিত অনেক বয়স্ক লোকেরা মনে করতে পারেন, বেশ কয়েক বছর আগে আমি বিচারে হতাশা সম্বন্ধে উপদেশ দিয়েছিলাম। বেশ্যা সেখানে হতাশ হবে না, সে জানে সে কি করেছে। মাতাল সেখানে হতাশ হবে না। মদ চোরাচালানকারী, জুয়াড়ি, মিথ্যাবাদী, চোর, তারা হতাশ হবে না। কিন্তু সেই মানুষ যে বিশ্বাস করে সে ঠিক, তার জন্যই হতাশা। এ সেই লোক যে এসে বলবে, প্রভু আমি কি সুসমাচার প্রচার করিনি, আমি কি আপনার নামে ভূত ছাড়াইনি। যিশু বলেছিলেন, আমি কখনো তোমাদেরকে জানি নাই, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। এই হলো সেই হতাশা, দেখুন ওই প্রবঞ্চনা। অনবরত এই বিষয়ে আমি ওইখানেই আমাকে ভুল বোঝা হয়। এ এমন নয় যে আমি ভিন্ন রূপ হতে চাই, আমি ভিন্ন রূপ হতে চাই না, কিন্তু আমাকে আন্তরিক হতে হবে। আমার কাছে একটি বার্তা আছে আর তা লোকদের কাছে প্রচার করতে হবে। লোকেদের মধ্যে ইয়ে অতিরিক্ত রূপে বোধগম্য হয়, তারা মনে করে আমি সকলেরই বিরুদ্ধে। তারা ভালোভাবে জানে আমি সকলেরই নিমিত্তে, এবং যা সত্য তাই তাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি, যেমন আমার হৃদয় ফলকে লিখিত হয়েছে, যেমন ভাবে এখানে বাইবেলে লিখিত আছে। ঈশ্বর একে সত্য বলে প্রমাণিত করেন, তাই এর সম্বন্ধে আর অন্য কিছু করা যায় না। সুতরাং তারা এর প্রতি দৃষ্টিপাত করুক অথবা না করুক, দেখুন তারা এই বিষয়ে দেখতে চায় না, কারণ তারা ইতিমধ্যে তাদের জন্মাধিকার বিক্রি করে দিয়েছে। তাদের জন্মাধিকার কোন সংগঠন, কোন সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। তাদের জন্মাধিকার পরীক্ষা করে দেখতে চেয়েছে শয়তান, যার প্রতিটি অংশের অধিকর্তা, সেই রূপ কোন সংগঠিত ধর্মের ভিত্তিতে তারা স্বর্গে যেতে চেয়েছে। ঈশ্বর কখনো কোন সংগঠিত ধর্ম ছিল না, কখনো ছিল না, আর তারাই তার কাছে বিক্রি করেছে। যেখানে একদল লোক বাক্যের ব্যাখ্যা করে আর বলে যে এর মানে এই এবং এর মানে ওই, ঈশ্বরের কোন ব্যাখ্যাকারী প্রয়োজন হয় না, তিনি স্বয়ং তার ব্যাখ্যা করে থাকেন। কিভাবে করতে হবে তাকে বলার জন্য কারো প্রয়োজন তার নেই, তিনি সার্বভৌম, তিনি বলছেন কিভাবে তিনি করবেন, আর ঠিক সেইভাবে তাকে তার বাক্য রক্ষা করতে হয়। যখন তিনি বলছেন যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তখন তিনি ঠিক তাই অভিপ্রায় করেছেন। যা কিছু ঘটবে বলে তিনি বলেছেন, তিনি বলেছেন শেষকালে এরূপ হবে, তিনি কোনো কিছু করবেন, তিনি তাই করেছেন। সময় হয়েছে কিনা এ কথা কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন তার নেই, তিনি সেই সময় ও সেই পরিকল্পনা জানেন। এখন মতিলিখিত সুসমাচার ২৪ অধ্যায় ২৪ পদে এই প্রবঞ্চক শয়তানের সম্বন্ধে বলা হয়েছে, কতই না তার প্রবঞ্চনা। এখন আমরা দেখছি সে তার জ্ঞান আরো উত্তম শিক্ষা, উচ্চ নৈতিকতা, সভ্যতা ইত্যাদি সুসমাচার কর্মসূচি দ্বারা যে মানুষেরা ঈশ্বরের সেবা করতে চায় তাদের তার মিথ্যাতে বিশ্বাস করিয়ে মুগ্ধ করেছে। হওয়া ওই কাজ করতে চাননি, কিন্তু সে তাকে দেখিয়েছিল এর মধ্যে আরো জ্ঞান আছে। তিনি জানতেন না, তিনি জানতে চেয়েছিলেন, তিনি বুঝতে পারেননি, কিন্তু তিনি বুঝতে চেয়েছিলেন, আর ঈশ্বর তাকে বোঝার চেষ্টা না করার জন্য বলেছিলেন। এই বিষয় সকলের কোন একটি আমি কিভাবে বুঝতে পারি, আমি ওগুলি বুঝতে পারি না, ওগুলি আমি বিশ্বাস করি, ওগুলি বোঝার কোন প্রয়োজন আমার নেই। ঈশ্বর বিশ্বাস বোধ শক্তি নন, তিনি যা বলেন আমরা কেবল তা বিশ্বাস করি। ৬০০০ বছর ব্যাপী যুগের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞাত বাক্যের সত্য ব্যাখ্যা বিকৃত হওয়ার পর এখন ঈশ্বরের এদেনের সঙ্গে শয়তানের এদেনের তুলনা করুন। আসুন আমরা তুলনা করে দেখি আমরা কোথায় পৌঁছাছি। যেমন সে খ্রিস্টের সময় যিশুতে মণ্ডলীর প্রতি করেছিল, সত্য জানার থেকে ঈশ্বরের বিশ্বস্ত পুত্রদের দূরে রাখা, ওইটি ঈশ্বরের। তার বাক্য শুনে তার সঙ্গে সহভাগিতা করার নিমিত্ত ঈশ্বর তার গুণাবলী তার পুত্রদের এখানে রেখেছেন। যদি আপনি আপনার পিতার বিশ্বস্ত পুত্র হন এবং তিনি যদি আপনাকে বলেন বৎস সাঁতার কাটার জন্য তুমি ওই জলাশয়ে যেও না, কেননা ওখানে কুমির আছে, আর একটি লোক যদি এসে বলে কি সুন্দর জল, ওখানে কোনো কুমির নেই, তবে আপনি কার কথা শুনবেন? আপনি যদি প্রকৃত পুত্র হন তবে আপনি আপনার পিতার কথাই শুনবেন। ঈশ্বরের প্রকৃত পুত্র বা কন্যা ঈশ্বরের বাক্যই প্রথম গ্রহণ করবে, যে যাই বলুক না কেন তারা প্রথমে ঈশ্বরের বাক্য গ্রহণ করবে। ওই পান পাত্রে বিষ আছে আর তারা তা বিশ্বাস করেছিল। তার সকল বাক্যে বিশ্বাস থাকাতে তার বংশ পবিত্রতার ও প্রেমের এবং অনন্ত জীবনের একটি এদেন উৎপন্ন করেছিল। ঈশ্বরের এদেন ওই বিষয় উৎপন্ন করে পবিত্রতা। তিনি পবিত্রতার, প্রেমের, বোধশক্তির, সম্পূর্ণতার এবং অনন্ত জীবনের একটি এদেন প্রস্তুত করেছিলেন। ঈশ্বর ওই বিষয়ই রোপণ করেছিলেন, তার বাক্য, তার বংশ। শেষকালে তার মণ্ডলী তাই হবে, এ সেই একই জিনিস হবে। লক্ষ্য করুন, এখানে একটি চিন্তা করার বিষয় আছে, একে ভুলে যাবেন না। আমি পরে কোন সময়ে অন্য কোন বার্তাতে এ বিষয়ে বলবো, কিন্তু আপনারা জানেন ঈশ্বর বলেছিলেন প্রত্যেক বীজ শস্য জাতির ফলের উৎপাদন করুক। এ কি ঈশ্বরের আদেশ ছিল? ওই বাক্যকে অন্য কিছু বলাতে পরিণত করে কোন প্রচারক বা অন্য কারো কি লাভ হয়? দেখুন, ঈশ্বরের প্রত্যেক বাক্যই একটি বীজ। যীশু সেইরূপই বলেছিলেন, একজন বীজ বাপক বীজ বপন করিয়াছিল। সুতরাং মার্ক 16 যদি ঈশ্বরের বাক্য হয়, তবে সে তার জাতির উৎপাদন করবে। যদি মালাকি 4 ঈশ্বরের বাক্য হয়, তবে সে তার জাতির উৎপাদন করবে এবং অন্য সকল প্রতিজ্ঞায় তাদের স্ব স্ব জাতির উৎপাদন করবে। আপনারা দেখুন, এখানে শয়তানকে ছদ্মবেশে দেখতে পাচ্ছেন কি? সে বলার চেষ্টা করছে, এ নয়, এ ঐরূপ নয়। আপনারা এ বিষয়ে বুঝতে পারছেন কি? দেখুন, শয়তান বলে, ও এটি আজকের দিনের জন্য নয়, ওইটি ছিল অন্য কোন সময়ের জন্য। ওর মানে আদৌ ওই নয়। প্রত্যেক বীজ স্ব স্ব জাতিতে উৎপন্ন হবে। ওই রূপে ঈশ্বর তার এদেন প্রতিষ্ঠিত করেছিলেন। এ কথা ঠিক তো? আর এখানেও তাই। ওইভাবে ঈশ্বর তার মণ্ডলী প্রতিষ্ঠা করেন, প্রত্যেক বাক্য তার স্ব জাতি অনুসারে। মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই বাঁচিবে। বুঝলেন? শয়তান অন্য কিছু গ্রহণ করবে, কিন্তু ঈশ্বর বলছেন প্রত্যেক বীজ তার স্ব জাতি অনুসারে। প্রতিজ্ঞা যদি বলছে যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। এখন মণ্ডলী বলছে, মণ্ডলীতে যোগ দাও, ধর্মমত আবৃত্তি করো, ক্যাটিসিজম শিক্ষা করো। সমগ্র বাইবেলে এরূপ কোন বিষয়ই নেই, কিন্তু যীশু বলছেন যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। তারা আমার নামে ভূত ছড়াইবে, তারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তারা সর্প তুলিবে এবং প্রাণনাশ কিছু পান করিল তাহাতে কোন মতে তাহাদের হানি হইবে না। তারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। কোন মানুষ ওই বিষয় অস্বীকার করায় কে? বুঝলেন? প্রত্যেক বীজ স্ব জাতির ফল উৎপন্ন করবে। আপনারা যদি ঈশ্বরের একটি বীজ, একটি গুণ, ঈশ্বরের একজন পুত্র হন, তবে ঈশ্বরের বাক্য আপনাদের মধ্যে বপন করা হয়েছে। বুঝলেন? আর তারপর যখন আপনারা ঈশ্বরের বাক্য শ্রবণ করেন, আমার মেষেরা আমার রব জানে, তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না। আপনারা বুঝতে পারলেন কি? তখনই প্রত্যেক বীজ স্ব স্ব জাতির ফল উৎপাদন করবে। এখন আমরা দেখলাম যে প্রত্যেক বীজ স্ব স্ব জাতির ফল উৎপাদন করে। সেখানে কোনো মৃত্যু ছিল না ওই এদেনে। নতুন এদেনও কোনো মৃত্যু হবে না। দেখুন, ছিল না পবিত্রতা, সুচিতা এবং অনন্ত জীবনের ব্যতিরেকে কিছুই ছিল না। এখন ঈশ্বরের সমগ্র বাক্যে অবিশ্বাস শয়তানের এদেনে অপবিত্রতার বীজ উৎপন্ন করেছে। আমরা এখন সেইখানে প্রবেশ করছি যেখানে খ্রিস্টানি রূপে একটি এই পৃথিবীর একটি এদেনে, পাপের একটি এদেনে, বিকৃত ধর্মের এদেনে। সে এই বলে আরম্ভ করিনি, আমি শয়তান, আমি সেই মহা স্বর্গদূত সিংহাসন গ্রহণ করেছে, না সে ভাবে নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বিকৃত করার দ্বারা। আর প্রত্যেক যুগেই সেই একই ভাবে তার রাজ্য বিস্তার করেছে। এখন এই বৃহৎ প্রবঞ্চনার যুগে সে তার লোকেদের দ্বারা সিংহাসন গ্রহণ করতে প্রস্তুত। সে নিজে একটি বুদ্ধিগত, শিক্ষিত, বিজ্ঞানসম্মত এদন গঠন করেছে। ঠিক, বিজ্ঞানসম্মত প্রচারকগণ, বিজ্ঞানসম্মত মণ্ডলী, বিজ্ঞানসম্মত ঈশ্বর তত্ত্ব, সবকিছুই বিজ্ঞানসম্মত। প্রত্যেকটি বিষয় জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সমগ্র মণ্ডলী জ্ঞানের উপরেই প্রতিষ্ঠিত, এ বিশ্বাসের উপরে গঠিত নয়। একবার আমি একজন লোকের মণ্ডলীতে একটি সভা করতে গিয়েছিলাম, পশ্চিম দেশে একটি বিরাট প্রেক্ষাগৃহ, একজন ভালো মানুষ, কিন্তু আমরা যা বলছিলাম সেগুলি অস্বীকার করছিল, কিন্তু তবু সে আমার তাকে পছন্দ হয়েছিল। সুন্দর মানুষ, বৃদ্ধ মানুষ। যখন তার উপাসক মণ্ডলী বেরিয়ে গেল, সেখানে প্রায় 6,000 লোকের বসার স্থান ছিল। যখন তার উপাসক মণ্ডলী বেরিয়ে গেল, অপরাহ্নের সভার প্রায় 1500 লোক হয়েছিল, তারা সকলেই সুবেশধারী, বুদ্ধিমান। আমি সেখানে বসে তাদের লক্ষ্য করছিলাম। ওই লোকটি খুব সুন্দর উপদেশ দিয়েছিল। তারপর সে জিজ্ঞাসা করছিল, যদি কেউ খ্রিস্টকে গ্রহণ করতে চায়, তবে কেবলমাত্র তাদের হাত তুলে দেখ কেউই হাত তোলেনি। অবশেষে একজন স্ত্রীলোক হাত তুলেছিল, সে বলেছিল ঠিক আছে এখন আপনি একজন খ্রিস্টান হলেন, আর তাকে বাপতিস্মার জন্য প্রস্তুত করা হয়েছিল। তারপর যখন সে বেরিয়ে গিয়েছিল সে একটি শিশুকে উৎসর্গ করেছিল, শিশুটিকে চুম্বন করে তার উপরে প্রার্থনা করছিল এবং শ্রোতা মন্ডলীকে বিদায় করছিল। যখন তার উপাসক মন্ডলী বেরিয়ে গিয়েছিল সকলেই সুন্দর বিদ্বান শিক্ষিত মানুষ, তখন আমি ওই লোকটির সঙ্গে করমর্দন করে তাকে মঙ্গলবাদ করার জন্য এক পাশে দাঁড়িয়েছিলাম। আর যখন করলাম তখনই আমার লোকদের ভিড় প্রবেশ করলো, এতক্ষণে আমি তাদের ভিতরে আসতে দিতে পারিনি। আমার কাছে আগত আমার লোকেরা আসতে লাগলো হুইল চেয়ারে, স্ট্রেচারে, স্ট্রেট জ্যাকেট পরিহিত, বিকৃত মস্তিষ্ক এবং আরো অন্যান্য। আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন কি? ওই বিষয়ের কথাই আমি বলছি, দেখুন ভিন্ন কিছু। বিজ্ঞানসম্মত জ্ঞানে আপনারা একটি বোঝাপড়ার সুসমাচার তৈরি করতে পারেন, যেমন যে প্রভু যীশুতে বিশ্বাস করে তার প্রতি কোন দণ্ডাজ্ঞা নেই, কিন্তু যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। দেখুন সে এটি সেখানে স্থাপন করতে অকৃতকার্য হয়েছে, সে যীশু খ্রিস্টে বিশ্বাস করেছে, সে পরিত্রাণ পেয়েছে যদি এই চিহ্নগুলি বিশ্বাসীর অনুবর্তী হয়। আর যে আমার বাক্য শ্রবণ করে কেবল কান দিয়ে শোনা নয় কিন্তু ইহা বুঝে, যে কেউ শুনতে পারে, একজন বেশ্যা ইয়ে শুনতে পারে আর তারপরে বেশ্যাই থেকে যেতে পারে। দেখুন একজন মাতাল এ শুনতে পারে, একজন মিথ্যাবাদী এ শুনতে পারে, তবু মাতাল ও মিথ্যাবাদী থেকে যেতে পারে। কিন্তু যে আমার বাক্য বুঝে এবং যিনি আমাকে প্রেরণ করিয়াছেন তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। আর ঈশ্বর তাকে পূর্ব নির্দিষ্ট না করলে কোনো মানুষই তা গ্রহণ করতে পারে না। যীশু বলেছেন পিতা আকর্ষণ না করলে কেহ আমার কাছে আসতে পারে না, আর পিতা যে সমস্ত আমাকে দেন সে সমস্তই আমারই কাছে আসিবে। আমেন। এর সকল ঈশ্বরের সার্বভৌমত্ব এবং পূর্ব জ্ঞান, তিনি একাকী থাকেন এবং কেউ তাকে বলে দেয় না কি করতে হবে। ঈশ্বরের সকল বাক্য গ্রহণ না করে অবিশ্বাস দ্বারা অবিশ্বাস, অপবিত্রতা, পাপময়, ঘৃণিত এবং মৃত্যু, অনন্ত মৃত্যুর একটি বীজ এই পাপময় বুদ্ধিসম্মত মণ্ডলী যুগে আনয়ন করা হয়েছে। এখন আপনারা বুঝতে পেরেছেন, এই সময়ে যখন সমগ্র জগৎ ধার্মিক, আপনারা জানতেন কি সমগ্র জগতে ধর্মসম্মত, সমগ্র জগতে ধর্ম সঙ্গত সম্মত। আর এই ধর্মসম্মত যুগে প্রত্যেক মনে বিরাট গির্জা এবং সকল কিছু সমগ্র বিষয়ে শয়তানের আরাধিত হওয়ার সমাপ্তি। এখানে বাইবেলে এই বিষয় আছে যথার্থই। এই বুদ্ধিগত ঐশ্বরতাত্ত্বিক শিক্ষা কেন্দ্রগুলি একজন বুদ্ধিসম্মত মানুষকে আবির্ভূত করেছে, যাকে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে কথা বলতে হয়, কি করতে হয়, লোকেদের আবেগ কিভাবে জাগ্রত করতে হয়, মনস্তাত্ত্বিক মতে সকল কিছু কিভাবে করতে হয়। 3 বা 4 বছর তাকে শিক্ষা দেওয়া হয়েছে মানুষের মন নিয়ে কিভাবে কারবার করতে হয়। দেখুন এ ঈশ্বরের আত্মা এমন কিছু নয় যা শিক্ষা দ্বারা আপনাদের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়, এ এমন কিছু যা সর্বশক্তিমান ঈশ্বরের হস্ত দ্বারা আপনাদের মধ্যে পূর্ব নির্দিষ্ট করা হয়েছে। আপনাদের অভিজ্ঞতাকে শিক্ষা বা উপদেশ দ্বারা আপনাদের মধ্যে প্রবেশ করানো যায় না, এ আপনাদের ভিতরে ঈশ্বরের হস্ত এবং ঈশ্বরের পূর্ব জ্ঞান দ্বারা পূর্ব নির্দিষ্ট যথার্থই। এখন তারা যেখানে বাস করছে এ সেই মহৎ এদেন, একটি মণ্ডলী জগতের এদেন কে উৎপন্ন করেছে। এখন তারা সকলে সেই বৃহৎ গির্জা গোষ্ঠীর ঐক্য সম্বন্ধীয় পরিষদ ইকোমেনিক্যাল কাউন্সিল একত্রে সংযুক্ত হচ্ছে এবং সমগ্র জগতের মণ্ডলীকে একটি কর্তৃত্বের অধীনে আনার উদ্দেশ্যে কাজ করছে, যেখানে শয়তানকে সিংহাসনে বসানো হবে এবং ওর মধ্যে প্রবেশ করার আগে ভারজাকে ধৃত করার নিমিত্ত শেষ আহ্বান দেওয়া হচ্ছে। কারণ সে যদি একবার পশুর ছাপ ধারণ করে এবং সর্বনাশগ্রস্ত হয় তবে সে তার মধ্য থেকে আর বেরিয়ে আসতে পারবে না। এই কারণে বলা হয়েছে হে আমার প্রজাগণ উহা হইতে বাহির হইয়া আইসো, তার মধ্যে প্রবেশ করার আগেই উহা হইতে বাহিরে আইসো এবং পৃথিবীত হও। এখন এই এদনে ঘৃণা এবং মৃত্যু এবং ঈশ্বর থেকে অনন্ত বিচ্ছিন্নতা, কামনা, নোংরা, বিকৃতি, কিভাবে ভ্রান্ত বীজ বপন দ্বারা। প্যান্টিকোস্টাল লোকদের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার আগে পৃথিবীতে ইতস্তত ভ্রমণরত শুভ্র পরিচ্ছদ পরিহত সেই ব্যক্তির দর্শনের কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। আপনারা আমাকে এই বিষয়ে বলতে অনেকবারই শুনেছেন। আর তার পিছনে মতভেদের বীজ বপন করতে করতে একজন আসছিল, কিন্তু হবার পাপের প্রতি কামনার দ্বারা সে এদেন উদ্যানে হবার উপর ন্যায্যরূপে জয়লাভ করেছিল। হবার লালসা পাপ। হাওয়া যদি জ্ঞানের কামনা করেছিল তবে তা ছিল পাপ। আমরা যখন জ্ঞানের জন্য লালায়িত হই, একটি পিএইচডি এলএলডি কামনা করি, তবে সেরূপ করা এটি পাপ। এটি শক্তিশালী উক্তি কিন্তু সত্য। এ যতই শক্তিশালী হোক না কেন, তবু এ সত্য। বোধ শক্তি জ্ঞানের নিমিত্ত লালসা। আসল কথা হল, আজ আমরা আর লোকেদের হৃদয়ে ঈশ্বরের বাক্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করি না, আমরা নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। একজন ব্যক্তির হৃদয়ে মণ্ডলীগুলি মণ্ডলীর ধর্মমত প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। ঈশ্বরের বাক্য প্রতিষ্ঠিত করার আজ্ঞা আমাদের দেওয়া হয়েছে। পৌল বলছেন, আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক যুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল, যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রম যুক্ত হয়। আশা করি আপনারা বুঝছেন, মানুষ যেন নিজেকে প্রতিষ্ঠিত না করে। আমরা দেখতে পাই একজন ব্যক্তির প্রতি ঈশ্বরেরকেই কিছু করতে বা তাকে প্রেরণ করতে দিন। আপনারা দেখবেন প্রত্যেকেই এর নকল করতে চাইছে। দেখুন, তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। প্রত্যেক লোকেই আমি এ কাজ করছি, আমি, আমরা, আমার সংস্থা, আমার, এই নিজেদের প্রতিষ্ঠিত করছে। আমরা কি সম্বন্ধে প্রচার করছি, আমাদের নিজেদের না ঈশ্বরের রাজ্যের? ঈশ্বরের বাক্য প্রতিষ্ঠিত করুন। একজন মানুষের হৃদয় থেকে অবিশ্বাস বার করে নিয়ে ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা করুন। আর তাকে যদি সেরূপ নির্মাণ না করা হয়েছে, তবে একজন মানুষের হৃদয়ে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করা যায় না, তাকে প্রতিষ্ঠিত করা যায় না। একজন আর মনে রাখবেন, এই সেই প্রতারণাপূর্ণ অংশ যে সেই মানুষটি মনে করে যে এটাই ঠিক। একটি পথ আছে যা মানুষের দৃষ্টিতে সরল, প্রত্যেক বুদ্ধিগত মানুষকে সরল বলেই মনে হচ্ছে। কয়েক রবিবার আগে যেমন আমি আপনাদের বলেছিলাম, যখন আমি আমার মৃত্যু পথগামী শিশুর কাছে দাঁড়িয়েছিলাম, আর শয়তান সেখানে দাঁড়িয়ে বলেছিল, তোমার বাবা তোমারই কোলে সেদিন রাতে মারা গেছে, ওইখানে মর্গে তোমার স্ত্রী সাহিত্য আছে, আর এখানে তোমার শিশুর মৃত্যু হচ্ছে, তুমি তাকে প্রার্থনা উত্তর দিতে বলেছিলে, আর তিনি তোমার উপর অবহেলার পর্দা টেনে দিয়েছেন, তবু তুমি বলছো তিনি একজন ভালো ঈশ্বর, তিনি একজন আরোগ্যকর্তা, আর যা সত্য বলে বলছো তার উপর দৃঢ় রেখে থাকছো। তুমি ভ্রান্ত হয়েছো। ও প্রত্যেক যুক্তি, প্রত্যেক মানসিক ক্রিয়া একমত হবে যে এ সত্য, এ পর্যন্ত সে ঠিকই বলেছে। সে হবাকে ন্যায্য কথায় বলেছিল, তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, আর তোমরা সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে, সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইয়া তোমরা ঈশ্বরের সদৃশ হইবে। কারণ তারা যে উলঙ্গ, ইয়ে কথা ঈশ্বর তখনও পর্যন্ত তাদের বুঝতে দেননি। সুতরাং তারা জানতে পারলো যে তারা সৎসৎ জ্ঞান প্রাপ্ত হবে, সে ঠিক কথাই বলেছিল। কিন্তু দেখুন, এ ছিল ঈশ্বরের বাক্যের বিপরীত। আর শিক্ষা কেন্দ্রে মানুষের তৈরি ঈশ্বর তত্ত্ব শিক্ষা করে যাজকেরা এইরূপেই করে থাকে। এ সঙ্গত মনে হতে পারে, এ বিষয়ে সকলের উত্তম বোধ শক্তি হতে পারে, কিন্তু তা ভুল। এ আমাদের বুঝতে হয় না, আমরা বিশ্বাস করি, কারণ ঈশ্বর সেইরূপেই বলেছেন। আর চিরতরে এই হলো চূড়ান্ত মীমাংসা, সমগ্র বিষয়টি বিশ্বাস করা, আর তাই হলো বিশ্বাস করার পন্থা। ও হবা কেমন একটি পিএইচডি পাওয়ার জন্য লালায়িত হয়েছিলেন, দেখুন তিনি যা তার চেয়ে বুদ্ধিমান হতে চেয়েছিলেন। লক্ষ্য করুন, পুরুষ এবং স্ত্রী কত সদৃশ। এখন লক্ষ্য করুন, এদন উদ্যানে পুরুষ এবং স্ত্রী, ঈশ্বরের এদনে উভয়ই উলঙ্গ। এখন আমি শেষ করতে যাচ্ছি, আমি বলেছিলাম যে কয়েক মিনিট নেব শেষ করার সময়। দেখুন, লক্ষ্য করুন, এই বিষয়ে এখন তুলনা করে দেখুন, পুরুষ এবং তার স্ত্রী উভয়ে ঈশ্বরের এদনে কত সমরূপ। তাদের অঙ্গে একটি সুতাও ছিল না, আর তারা তা জানতেন না। কেন তারা জানতেন না? তারা জানতেন না, কেন জানতেন না? কারণ তাদের উলঙ্গতার অনুভূতি থেকে তাদের আবৃত করা হয়েছিল, পবিত্র আত্মার পবিত্র আবরণ দ্বারা আবৃত ছিল। তারা পরস্পরকে দেখতে পেতেন, কিন্তু তারা উলঙ্গ তা জানতেন না। পবিত্রতার পবিত্র আত্মা দ্বারা তারা আবৃত ছিলেন, তাদের আবৃত করে রাখা হয়েছিল। ঈশ্বরের আবরণ আজও দেখতে পারে কিন্তু কামনা করে না, তারা মুখ ঘুরিয়ে নেয়। এ একটি পবিত্র আবরণ, দেখুন, পবিত্র আবরণ। ঈশ্বর তাদের চোখ, তারা উভয়ই একজন পুরুষ এবং অন্যজন নারী। তারা জানতেন না যে তারা উলঙ্গ, কারণ ঈশ্বর তাদের চোখ আবৃত করে রেখেছিলেন। লক্ষ্য করুন, পবিত্র আবরণ দ্বারা ঈশ্বর তাদের চেতনাকে পাপ থেকে গোপন করেছিলেন। কয়েক মিনিট ওই সম্বন্ধে কথা বলার সময় যদি আমাদের থাকতো। এখানে দেখুন, আরাধনাকারীরা একবার সূচীকৃত হইলে ইব্রীয়, কেননা আরাধনাকারীরা একবার সূচীকৃত হইলে তাহাদের কোন পাপ সংবেদ আর থাকে না, পাপ তার কাছ থেকে চলে গেছে। আমি ভ্রাতা নেভিলকে বলতে শুনেছি, আজ সকালে কেউ তাকে জিজ্ঞাসা করেছিল, আমি পবিত্র আত্মার উপর প্রচার কেন করিনি। আমি কেন করিনি, তার কারণ এই, পবিত্র আত্মা হলেন আপনাদের মধ্যে ক্রিয়া, ইনি একটি জীবন, কোন আবেগ নন, কোন রূপ মানসিক লক্ষণ নন। ইনি একটি জীবন, কোন আবেগ নন, কোন রূপ মানসিক লক্ষণ নন। তিনি একজন ব্যক্তি, যীশু খ্রিস্ট। এই যুগের প্রত্যেকটি বাক্যকে সঞ্জীবিত করার নিমিত্ত আপনাদের হৃদয়ে প্রতিষ্ঠিত ঈশ্বরের বাক্য যথার্থ কার্যরত। পবিত্র আত্মাকে লক্ষ্য করুন, ব্যাখ্যায় যথেষ্ট নয়, কিন্তু কার্যে, বাক্য অনুযায়ী ইনি কি করে থাকেন। এখন লক্ষ্য করুন, ঈশ্বরের পবিত্র বাক্যের পবিত্র আত্মার একজন উলঙ্গ পুরুষ ও একজন নারী ছিলেন, আর তারা তা জানতেন না। কতই না সুন্দর বাক্যের জীবন, সেই বীজ, সেই বাক্য। ঈশ্বর বলেছিলেন, উদ্যানের মধ্যস্থানে একটি বৃক্ষ আছে, সেই স্ত্রীলোক, উদ্যানের মধ্যস্থানে এই বৃক্ষ আছে, তাহা স্পর্শ করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে মরিবে। এর থেকে তার পবিত্র আবরণ দ্বারা আবৃত ছিলেন, এর সম্বন্ধে কিছুই জানতেন না, একে স্পর্শ করার সাহস করতেন না। তারা পবিত্র রূপে আবৃত ছিলেন, তারা ঈশ্বরের তাবুতে নিরাপদ ছিলেন, তারা জীবিত ছিলেন, তাদের চারপাশে কোন মৃত্যু ছিল না। হালেলুইয়া! পরস্পরের প্রতি প্রকৃত প্রেম, অনন্তকালীন প্রকৃত জীবন তাদের ছিল, প্রকৃত প্রেম, ঈশ্বরের প্রেমের প্রকৃত বোধ শক্তি তাদের ছিল, তাদের কাছে ঈশ্বরের বাক্য ছিল এবং তারা তা রক্ষা করেছিল, আর তারা ঈশ্বরের এদনে জীবিত ও নিরাপদ ছিলেন, তাদের চারপাশে কোন মৃত্যু ছিল না। তারপর শয়তান তার ঈশ্বর তত্ত্বের সুসমাচার, জ্ঞানের সুসমাচার, উচ্চতর বিদ্যালয়ের শিক্ষা, জ্ঞানের সুসমাচার, উচ্চতর বিদ্যালয়ের শিক্ষা, উচ্চতর নৈতিকতা, উৎকৃষ্টতর সভ্যতা, উচ্চ শিক্ষা ইত্যাদি দ্বারা হবাককে ধরেছিল। সে যখন তাকে এক মিনিটের জন্য স্তব্ধ হয়ে তার যুক্তিগুলি শোনাতে চেয়েছিল যা পরিত্যাগ করতে আমাদের আজ্ঞা করা হয়েছে, যখন সে তাকে এই বিষয়ে শ্রবণ করতে বাধ্য করেছিল। এখন দেখুন, মন্ডলীটি অমুক ও অমুক অনেকদিন আগে এর প্রতিষ্ঠা হয়েছে, দেশের মধ্যে এটি সবচেয়ে পুরানো মন্ডলী। এই শহরের মেয়র এই গির্জায় আসেন, এ কি আমি গ্রাহ্য করি না, এ যদি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে হয় তবে তার বিরুদ্ধে হন, এটি আপনাদের শত্রু। যা কিছু বাক্যের বিরোধী তাই আপনাদের শত্রু, যা কিছু বাক্যের সপক্ষ তাই আপনাদের ভাই, সে আপনাদেরই একটি অংশ। লক্ষ্য করুন, যৌনতা কি তা বোঝার জন্য তিনি পবিত্র আবরণ টেনে খুলে ফেলেছিলেন। ওইটি তুলনা করে দেখুন, কামনা প্রকৃত রূপে কি করতে পারে। ঈশ্বর তার চোখের উপরে যে পবিত্র বস্তু রেখেছিলেন, তিনি তার চোখের উপর থেকে তা খুলে ফেলেছিলেন। তিনি জ্ঞান আকাঙ্ক্ষা করেছিলেন, আর তাই এ সকল ব্যাপার দেখার জন্য তিনি চোখের উপর থেকে সেই আবরণ খুলে ফেলেছিলেন। তিনি জ্ঞান আকাঙ্ক্ষা করেছিলেন, তাই সেই আবরণ খুলে ফেলেছিলেন। তিনি দিয়াবলের কথা শুনেছিলেন, আর লক্ষ্য করুন তাকে কিরূপ জায়গায় এনে ফেলল। এরপর থেকে প্রত্যেক যুগে তারা ওই একই কাজ করছে, সর্বদাই বুদ্ধিগত পক্ষই অবলম্বন করেছে। আর এখন যে বীজ সে রোপণ করেছিল, সেই জ্ঞান দ্বারা শয়তানের একটি রাজত্ব স্থাপন করেছে এবং জগৎকে মৃত্যুর এদনে পরিণত করেছে। এখন লক্ষ্য করুন, প্রকাশিত বাক্য 3 অধ্যায় দেখুন, লাওদিকিয়া মণ্ডলীর যুগ। আপনারা আপনাদের মনে এই বিষয়ে চিন্তা করে দেখুন। এখন লক্ষ্য করুন, তিনি হবা শয়তানের রানী। দেখুন, শয়তান সেই সর্প, আদম তার পরিচয় নেওয়ার আগেই হবার পরিচয় নিয়েছিল, বুঝলেন, যথার্থই, সুতরাং সে তাকে ভুলিয়েছিল। দেখুন, শয়তান সেই সর্প, আদম তার পরিচয় নেওয়ার আগে হবার স্বামী হয়েছিল, দেখুন সে তাকে ভুলিয়েছিল। বাইবেল বলেছে সে করেছিল এবং তিনি তখনই জানতে পেরেছিলেন যে তিনি উলঙ্গ। এখন লাওদিকিয়া যুগের দিকে দেখুন, হবা শয়তানের রানী রূপে উপবিষ্টা, সে জাগতিক ধনে ধনবান, অন্ধ, আবার উলঙ্গ, আর তা জানেও না, ঠিক যেমন ঈশ্বরের এদনে ছিল। কিন্তু এখন তার মুখের উপর পবিত্র আবরণ আছে বলে নয়, কিন্তু কামনার আবরণ। কামনার জন্যই তিনি ঈশ্বরের পবিত্র আবরণ খুলে ফেলে জ্ঞানের আবরণ গ্রহণ করেছিলেন। আর এখন একটি কামনার আবরণ তার আছে, আর তা যে পাপ সে সম্বন্ধে সে অন্ধ। আর এখন একটি কামনার আবরণ তার আছে, আর তার যে পাপ সে সম্বন্ধে সে অন্ধ। সে পথের উপর উলঙ্গ আর তা জানেও না। সে পথের একজন বেশ্যা, এইরূপ পোশাক পরিহিতা স্ত্রীলোক ঈশ্বরের দৃষ্টিতে বেশ্যা বিশেষ, একজন বেশ্যা আর তা জানেও না। আমাদের স্ত্রীলোকদের লক্ষ্য করুন। এখন আপনারা যদি জানতে চান মণ্ডলী কি অবস্থায় আছে, তবে স্ত্রীলোকদের আচরণ লক্ষ্য করুন। সে সর্বদাই মণ্ডলীর প্রতিরূপ। পাপ ও অবিশ্বাসের শয়তানের এদনে একটি ধর্মীয় বিকৃতি, বিকৃত রাজত্ব। ঈশ্বরের বাক্য গ্রহণ করার পরিবর্তে তারা মানুষের বুদ্ধিসম্মত শিক্ষা গ্রহণ করেছে, আর মণ্ডলীকে গ্রহণ করার পরিবর্তে তারা একটি সংগঠনকে গ্রহণ করেছে এবং তাকে একটি মহৎ কর্তৃত্বের অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এখন লক্ষ্য করুন, নিষ্পাপ অবস্থা থেকে বিকৃত হয়েছিল, এটিকে উপেক্ষা করবেন না। মণ্ডলীর উপর এখন কামনার আবরণ আছে, দেখুন এ তার প্রতি কি করছে। এ তাকে নিষ্পাপ অবস্থা থেকে জ্ঞানে বিকৃত করেছে, বুঝলেন। সেই পবিত্র আবরণ সে ছিল নিষ্পাপ, কামনার দ্বারা সে জ্ঞানী, সে জানে এ সুখবর, সে জানে এ কি করে। এ একটি ফল, আকাঙ্ক্ষিত একটি বৃক্ষ যা মানুষকে জ্ঞানী করে, বুঝলেন। সে নিষ্পাপ থেকে জ্ঞানে, পবিত্রতা থেকে অপবিত্রতায় ও লালসায় এবং জীবন থেকে মৃত্যুতে বিকৃত হয়েছে। এই রাজত্বের মৃত্যু হতে হবে, এই রাজ্য মৃত্যু প্রাপ্ত হবে। স্বর্গের ঈশ্বর পৃথিবীর উপর থেকে একে ধ্বংস করে দেবেন। লক্ষ্য করুন, এই বিকৃতিতে এক পুরুষ থেকে স্ত্রীতে এবং স্ত্রী থেকে পুরুষে পরিণত হয়েছে, আর তা জানেও না। আপনারা যদি পথের এবং আমাদের আধুনিক লোকদের প্রতি লক্ষ্য করেন, তবে শয়তানের এদনের একটি সুন্দর উৎপাদন দেখতে পাবেন। লক্ষ্য করুন, তার কামনার শক্তি দ্বারা আদমকে পাপ করানোর জন্য শয়তান ক্ষমাকে ব্যবহার করেছিল। আজও সে একই কাজ করে চলছে। লক্ষ্য করুন, ছোট করে ছাটা চুল, রং মাখা মুখ, যৌন উদ্যোগ পোশাক পরিহিতা, দেখুন। সে তাই করেছে আর জানেও না যে এর প্রত্যেকটি ঈশ্বরের বাক্য বিরোধী। চুল কেটে ফেলা তাকে মর্যাদাহীন স্ত্রীলোকে বেশ্যাতে পরিণত করে, ছোট প্যান্ট পরিধান তাকে লজ্জাকর রূপে প্রদর্শন করে, যৌন উদ্দীপক পোশাক পরিধান তাকে বেশ্যায় পরিণত করে, আর তা জানেও না। ঈশ্বরের পবিত্রতার কারণে নয়, শয়তানের কামনার কারণ। তাকে কামনা করার নিমিত্ত সে আদমকে পরিচিত করেছিল। এই প্রান্তরে ভ্রমণ করার উদ্দেশ্যে তিনি এদেনে ঈশ্বর দত্ত পোশাক খুলে ফেলেছিলেন, নিজেকে উলঙ্গ করেছিলেন। যখন ঈশ্বর তাকে চর্ম দ্বারা আবৃত করেছিলেন, সে প্রত্যেক সময়ে একটু একটু করে খুলে ফেলতে আরম্ভ করেছিল। এখন সে তার প্রথম অবস্থাতেই ফিরে গেছে। এখন সে তার আদমকে তার স্ত্রীলোকের অন্তর্বাস পরিয়েছে। একজন মানুষ যখন মেয়েলি প্যান্ট পরে বাইরে বার হয়, তখন আমার মনে হয় তার মধ্যে পুরুষত্বের অনেক অংশই থাকে না। তাকে তখন মেয়েলি স্বভাবযুক্ত পুরুষ বলেই আমার মনে হয়। দেখুন, সে এইভাবে তার আদমকে বিকৃত করে তার অন্তর্বাস পরিয়েছে। সে দেখেছে সব পোশাক খুলে ফেলে শুধু অন্তর্বাস পরে বাইরে দাঁড়ালে সে কি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আর এখন তার আদম এই অন্তর্বাস পরিধান করেছে, আর এখন তার আদম সেই অন্তর্বাস পরিধান করেছে যা ঈশ্বর মূল বাক্য অনুসারে স্ত্রীলোকের পক্ষে পুরুষের পোশাক পরিধান করা অথবা পুরুষের একটি স্ত্রীলোকের পোশাক পরিধান করা ঘৃণিত কাজ। পুরুষের একটি স্ত্রীলোকের পোশাক পরিধান করা একটি ঘৃণিত কাজ মূল বাক্য থেকে। এ বিষয়ে চিন্তা করুন। এখন সে তারই মতো কপালের উপরে চুল ছাটে, সে লম্বা চুল আঁচড়ায় আর চুল কোকড়ানোর ক্লিপ লাগায়। আমি আমার জীবনের সবচেয়ে অসুস্থকর দৃশ্য দেখেছি, তা হল আজ কিছু ছেলে তাদের কপালের উপরে চুল এইভাবে আঁচড়াচ্ছে এবং রং করছে, কোন ধরনের পারঅক্সাইড দ্বারা সাদা করছে আর কোকড়ানোর ক্লিপ দ্বারা গুটিয়ে রাখছে। হে মেয়েলি পুরুষেরা, পুলপিটের উপর থেকে এরূপ বলা ভয়ানক বিষয়, কিন্তু ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হয়। আপনারা পুরুষ না স্ত্রী তাই জানেন না। আর আমি জানি যে আমাদের আমেরিকান সৈনিকরা এরপর ছোট প্যান্ট পরিধান করবে, ঠিক কথা। দেখতে পাচ্ছেন এই বিকৃতি কি? এ স্ত্রীলোকদের পোশাক তারই মতো চুল। একদিন আমি হাওয়ার্ড জনসনের ওখানে ছিলাম, ওখান থেকে যে রাস্তা বেরিয়ে গেছে তার উপরে দেখছিলাম, আর আমি হতবাক হয়ে বসে পড়েছিলাম। একটি ছোট ছেলে মুখ খুলে আসছিল, তার এখানে কালো চুল ছিল আর এইভাবে আচড়ানো ছিল, আর তাতে চোখের উপর চুল কোকড়ানো ক্লিপ লাগানো ছিল। এইরূপ বিকৃতি কি আমি কখনো দেখেছি? দেখুন, সে বিশ্বাস করবে না, সে বিশ্বাস করবে না। সে হয়তো প্রমাণ করতে পারবে যে সে একজন পুরুষ, কিন্তু আত্মায় সে একজন স্ত্রীলোক। সে গৃহের কোন পাশের অন্তর্গত সে তা জানে না। যথার্থ কিরূপ বিকৃতি! শয়তানের ওই কাজ করে, সে জাতিগণকে বিকৃত করে, সে মণ্ডলীকে বিকৃত করে, সে লোকদের বিকৃত করে। সে একজন প্রবঞ্চক, মূল সত্যের একজন বিকৃতকারী। ঈশ্বর পুরুষকে পুরুষ করে তৈরি করেছিলেন, তিনি স্ত্রীলোককে স্ত্রীলোক করেই তৈরি করেছিলেন। তিনি তাদের ভিন্ন ভিন্ন পোশাক পরিহিত করেছিলেন, আর তিনি চেয়েছিলেন তারা সেরূপেই থাকবে এবং সেরূপেই আচরণ করবে, একজন মেয়েলি একজন পুরুষালি। এজন্য তিনি আদমকে পৃথক করেছিলেন, তার থেকে হবাকে পৃথক করেছিলেন, তিনি এই কাজ করেছিলেন। এখন সে তার স্ত্রীর মতো চোখের উপর চুল রাখে, সে স্ত্রী এইভাবে তার চুল কাটে, সে স্ত্রীর মতো পোশাক পরে, বুঝলেন? স্ত্রী তার পুরুষের বহির্বাস পরিধান করে আর সে পুরুষ তার স্ত্রীর অন্তর্বাস পরিধান করে। এখন ওই বিষয় শুনতে অপবিত্রকরণের মতো লাগে, কিন্তু আমি সেই অর্থেই বলছি না, এই চূড়ান্ত সুসমাচার সত্য। যদি আপনারা না জানেন, তবে আপনাদের কোথাও গলত আছে, হয় আপনারা অন্ধ, না হলে কখনো রাস্তায় বের হননি। আর পুরুষ ও স্ত্রী উভয়ে মনে করে যে ইয়ে ঠিক, তারা কোনো কিছুর দিকে ধাবমান হচ্ছে। স্ত্রী লোকেরা বলে, এত গরম, পুরানো অ্যাপাচি ইন্ডিয়ানারা আপনাদের লজ্জিত করবে। যত বেশি গরম লাগে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য, তত বেশি কাপড় পরিধান করে, যেন বেশি ঘাম হয় এবং চলে ফেরার সময় যেন শীততাপ নিয়ন্ত্রিত থাকে, বুঝলেন? তারা খোলা সূর্যের নিচে থাকে, আপনারা কিছুই সহ্য করতে পারেন না, আপনাদের ফসকা পড়ে যাবে, জ্বলে যাবে। কিন্তু আপনারা দেখুন, একেই আপনারা বলে থাকেন, উচ্চতর শিক্ষা, আধুনিক বিজ্ঞান এই অবস্থা সৃষ্টি করেছে। হায় রে, লাদিকিয়াস তো সে উলঙ্গ, আর তা জানেও না, সে এদনে উলঙ্গ ছিল। উভয় রাজত্বের সদৃশ অবস্থা দেখতে পাচ্ছেন, একজন পাপের এবং মৃত্যুর, অন্যজন জীবন এবং ধার্মিকতার। সেখানে সে পবিত্র আবরণে আবৃত ছিল, তারা উভয় উলঙ্গ ছিলেন, তারা তা জানতেন না, এ বিষয়ে তারা কিছুই জানতেন না, কারণ তারা ঈশ্বরের আত্মা দ্বারা আবৃত ছিলেন। আর এখানে তারা কামনার দ্বারা আবৃত, তারা একে অন্যের প্রতি দেখে। দেখুন, আদম হবাকে দেখতেন কিন্তু জানতেন না যে তিনি উলঙ্গ, কিন্তু এখন এই কামনার আবরণ দ্বারা সে জানে না যে সে উলঙ্গ, কিন্তু এই কামনার আবরণের ছায়া সে পুরুষকে তার দিকে দৃষ্টি করতে পরিচিত করে। এর কারণ এটি একটি কাজ সে করতে পারে, আপনারা বিশ্বাস করেন না কিন্তু আপনারা করে থাকেন, আর পুরুষেরা আপনাদের দেখে সে জানতে পেরেছে আপনাদের মধ্যে কত আকর্ষণ আছে, আর সে আকর্ষিত হয়ে এসে নিজেও আপনাদের পোশাক পরিধান করছে। ও কি ভয়ানক একটি বিকৃতি, কি ভয়ঙ্কর একটি যুগ, কি ভয়ানক সময় আমরা, এ কতই না প্রবঞ্চক। ও এই সকল বিষয়, আর সে তা জানেও না, পুরুষের মধ্যে একটি বিকৃত আত্মা আছে, সে শয়তানের কামনায় আবরণে আবৃত আছে, স্ত্রী লোকতদ্রুপ। এই একটি মহৎ সমাজের একটি শয়তানি আত্মা। দেখুন, তারা জানে না কিন্তু তারা একটি সংস্থা, ছোট প্যান্ট পরিহিত স্ত্রীলোক একটি সংস্থার অন্তর্গত, ঐরূপ পোশাক পরিহিত পুরুষ একটি সংস্থার অন্তর্গত। আমি আপনাদের এর একটি সংক্ষিপ্ত রূপ দিচ্ছি, বিএসএস, বিগ সিস্টার সোসাইটি, তারা ঐরূপ বিষয়ের অন্তর্গত। ওই মেয়েলি সমাজে তাদের দেখুন, ছোট প্যান্ট পরিহিত বিভ্রান্তিকর অশ্লীল রূপী। আমি আপনারা পুরুষেরা অনেকে হয়তো আমার থেকে ভিন্নমত হবেন, কিন্তু এ সত্য, আপনারা বিকৃত হয়েছেন আর তা জানেন না, আপনারা আর নন, আর পুরুষের মতো আচরণ করেন না। দেখুন কত দুর্বল চিত্ত হয়ে যাচ্ছেন, আর তাদের কাছে তাদের পুত্রের কোনো মূল্যই থাকবে না, পুরুষ এবং স্ত্রী উভয়ের কাছেই। তারা একটি সমাজ, সেখানে একটি সংস্থা আছে, কেন? পাশের বাড়ির জন ছোট প্যান্টি পরে, তবে আমি কেন পরবো না? পাশের বাড়ির জন পরে বলে রুয়েলা চাইছে যে আমিও পরি, আর সুশি জেন যদি ওগুলি পড়তে পারে, তবে মার্থা জেন অথবা সুশি লু ও পড়তে পারবে। দেখুন, একটি সমাজ, একটি সংস্থা, আপনারা আর্থিক রূপে এর অন্তর্গত, আর আপনারা তা জানেন না। আর যদি তাই হয় এবং আমরা যদি একে সেই রূপে দেখতে পাই, তবে আপনারা অন্ধ। শয়তান আপনাদের মধ্যে যে সংস্থাগুলিকে পেঁচি দিয়েছে, আপনারা সেগুলির প্রতি অন্ধ, এবং এ ঈশ্বরের মূল বাক্য এবং তার রাজত্ব এবং তার সন্তানদের জন্য তার পরিকল্পনায় বিকৃতি। শয়তান এগুলির সঙ্গে পুরুষদের এবং স্ত্রীলোকদেরকে পেঁচিয়ে দিয়েছে আর তা জানে না, বিকৃতি প্রাপ্ত, আর ঈশ্বরের সন্তান নয়। মুখের উপর চুল ঝুলছে, একটি ছোট প্যান্ট পরিহত পথে ঘুরে বেড়াচ্ছে, সে কি একজন ঈশ্বরের পুত্র? মন্ডলীতে একজন ডিকান, পুলপিটের একজন পাত্রী, না সে ঈশ্বরের পুত্র নয়, সে কখনো ঈশ্বরের চিন্তাশীল বিশোধকের মধ্য দিয়ে আসেনি, সে কখনো স্ত্রী লোকের পোশাক পরিধান করবে না, আর সে স্ত্রী ও কখনো পুরুষের পোশাক পরিধান করবে না, নিশ্চিত রূপেই নয়। দেখুন, এ ঈশ্বরের একজন পুত্র নয়, এ শয়তানের একজন পুত্র এবং শয়তানের একজন কন্যা বলতে কষ্ট লাগে। শয়তান এই জগৎকে বিকৃত করতে ও অধিকার করতে এবং একে তার রাজ্য করতে কৃতকার্য হয়েছে, যেখানে মানুষকে স্বাধীন নৈতিক ইচ্ছার উপর স্থাপন করা হয়েছিল, যেন যে ধরনের জীবন আকাঙ্ক্ষা করে তারা স্বয়ং বেছে নিতে পারে। আর তাই প্রদর্শন করে আপনাদের হৃদয়ে কি আছে, বুঝলেন? আপনাদের রব, আপনারা কি জানেন আপনাদের কার্য এত জোরে কথা বলে যে আপনাদের রবকে স্মিত করে দেয়। যদি একজন মানুষের কাছে যায় আর সে যদি বলে, ও আমরা সকলেই খ্রিস্টিয়ান, আমরা একটি মণ্ডলীর অন্তর্গত, আর তার অফিসের চতুর্দিকে নগ্ন মেয়েদের ছবি টাঙানো থাকে, তবে সে যা বলছে তার কোনো গুরুত্ব থাকবে না, আমি বা আপনারা বেশ ভালোভাবেই জানতে পারবো। ছোট চুল নিয়ে কোন স্ত্রীলোক বলুক সে খ্রিস্টান, হ্যাঁ হ্যাঁ আপনারা ভালোভাবেই জানেন। হ্যাঁ মহাশয়, মেকআপ ও রং মেখে ছোট প্যান্ট পরিহিতা বলুক সে খ্রিস্টান, আপনারা ভালোভাবেই জানেন। ঈশ্বরের বাক্যই আপনাদের উত্তম রূপে শিক্ষা দেয়। বাক্য বলে যে ঐরূপ কাজ করে সে একজন খ্রিস্টান হতে পারে না, সে কলঙ্কিত, মর্যাদাহীন ইত্যাদি। ঈশ্বর তার রাজ্যে কলঙ্কিত কোনো কিছুকে কিরূপে স্থান দিতে পারেন? না মহাশয়, একেবারেই না। না মহাশয়, তারা নিজেরাই তাদের আকাঙ্ক্ষা প্রদর্শন করে থাকে। আপনারা একটি কপটকে সবাহারি পাখির খাদ্য খাওয়াতে পারেন না, কোনো মতেই না। কপটের কোনো পিত্ত নেই, সে ওই গলিত সব খেতে পারে না, যদি সে একটুও খায় তবে তার মৃত্যু হবে, আর সে তা জানে। কিন্তু সবাহারি যা খুশি যে কোনো খাদ্য খেতে পারে, বুঝলেন, তার প্রচুর পিত্ত আছে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন আজ জগতের ঠিক ওই একই বিষয়ে হচ্ছে, তারা উলঙ্গ, অন্ধ এবং জানে না, জ্ঞানের জন্য, যৌনতার জন্য, যা সে নিজেই বেছে নিয়েছে স্ত্রীলোকের সেই কামনা দ্বারা শয়তান এই কাজ করেছে। এখন লক্ষ্য করুন, হবাই আদমকে ভ্রান্ত পথে চালিত করেছিলেন, তার আদম তার কাপড় খোলার আগে স্ত্রীলোকেই তার সামনে তার কাপড় খুলেছিল, বুঝলেন? দেখুন, এ সর্বদাই স্ত্রীলোক, সর্বদাই এই হয়েছে, এখনো সে একই ভাবে হচ্ছে। পুরুষকে মণ্ডলী বিপদগামী করেছে, পুরুষ যে ঈশ্বরের একজন পুত্র হতে চেয়েছিল তাকে মণ্ডলী বিপদগামী করেছে। এ স্ত্রীলোক মণ্ডলী, বাইবেল বা ঈশ্বর নয়, কারণ বাইবেল হল পুরুষ, ও হ্যাঁ বাক্য মাংসে মূর্তিমান হইলেন আর তিনি ছিলেন পুরুষ, বুঝলেন? বাইবেল পুরুষ, মণ্ডলী স্ত্রীলোক, বুঝলেন? বাইবেল মানুষকে বিপদগামী করে না, মণ্ডলী তাকে বিপদে নিয়ে যায়। সে মণ্ডলীর সঙ্গে উলঙ্গ হয়ে গিয়েছিল, বাইবেলের সঙ্গে নয়, সত্যই না, বাইবেল তাকে বলেছে যে সে উলঙ্গ। হ্যাঁ মহাশয়, এখন লক্ষ্য করুন কি রূপে যৌনতা দ্বারা, যৌন কামনার দ্বারা সে স্ত্রী জ্ঞানের কামনা করেছিল, যেন জানতে পারে এ কি এবং কিভাবে, আর এই ফল উত্তম কিনা, সে ওই কাজ করেছিল। কোন একদিন একজন পুরুষ দ্বারাই ঈশ্বর একে ফিরিয়ে নেবেন। একজন স্ত্রীলোক কর্তৃক সমর্পণ করা হয়েছিল, কিন্তু একজন পুরুষ কর্তৃক একে মুক্ত করা হয়েছিল, সেই পুরুষ যীশু খ্রিস্ট, যিনি স্বয়ং বাক্য। তাহলে একই শেষ করার সময় লক্ষ্য করুন, এখানে অল্প দিন আগে আমি এই বিবৃতি দিয়েছিলাম, আমার আরো চার কি পাঁচ পৃষ্ঠা বাকি আছে, কিন্তু আমি শাস্ত্র এবং বিষয় সকল আমি উল্লেখ করতে চেয়েছিলাম, কিন্তু শুনুন, এই কথা বলে আসুন আমরা শেষ করি। তুরিধনি সহযুক্ত স্মরণার্থক সভা ইত্যাদি সম্বন্ধে শিক্ষা দিচ্ছিলাম, আর আমি বলেছিলাম একটি অষ্টম দিনে পর্ব আছে, সুতরাং সপ্তম দিন হবে শেষ, যা হবে সহস্র বৎসর ব্যাপী রাজত্ব, কিন্তু একটি অষ্টম দিনে পর্ব আছে, কেবলমাত্র ষাটটি দিন আছে, এ যদি অষ্টম হয় তবে, ষাটটি দিন আছে, এ যদি অষ্টম হয় তবে, এ আবার প্রথম দিনেই হবে, ঘুরে আবার প্রথম দিনেই আসবে, তাহলে সহস্র বৎসর ব্যাপী রাজত্ব শেষ হলে সেখানে আবার একটি প্রতিষ্ঠিত এদেন হবে, ঈশ্বরের মহৎ রাজত্ব আবার ফিরিয়ে আনা হবে, কারণ যীশু শয়তানের সঙ্গে এ সম্বন্ধে যুদ্ধ করেছেন গেসেমানি বাগানে এবং ফিরে এদেন জয় করেছেন, যা তিনি প্রস্তুত করার জন্য স্বর্গে গেছেন এবং আবার ফিরে আসবেন। তিনি বলেছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, যখন তিনি এখানে পৃথিবীতে ছিলেন তিনি বলেছিলেন তোমরা যিহুদিরা, তোমরা ঈশ্বরে বিশ্বাস করেছিলে। এখন আমি জানি আমি দুর্নাম প্রাপ্ত হয়েছি, তারা বলে আমি এই বা ওই বা অন্য কিছু, কিন্তু তোমরা বিশ্বাস করেছিলে এবং যেহেতু তোমরা বিশ্বাস করেছো সেহেতু আমাকে বিশ্বাস করো, তিনি ছিলেন প্রকাশিত ঈশ্বর, বুঝলেন? আমার তো বিশ্বাস, আমার পিতার বাটিতে অনেক, অথবা আমার পিতার সঞ্চয়ে, আমার পিতার পরিকল্পনায় অনেক রাজবাটি আছে, আমি স্থান প্রস্তুত করতে যাইতেছি। দেখুন এ স্থান কত দীর্ঘ, 1500 বর্গ মাইল। কোথায় আছে? তিনি তা প্রস্তুত করতে গেছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি সকল স্বর্গ সৃষ্টি করে থাকেন, রাস্তাগুলি স্বচ্ছ। তিনি একজন সৃষ্টিকর্তা, তিনি একটি স্থান প্রস্তুত করছেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে তিনি বলছেন, আমি যখন দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়ে আসিতেছে, প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আমাদের প্রথম আকাশ কি ছিল? সহস্র বৎসর ব্যাপী রাজত্ব। প্রথম পৃথিবী কি ছিল? এই পৃথিবী। একে আবার নতুন করা হবে, ঠিক যেমন নহর প্রচার কালে একে বাপ্তাইজ করা হয়েছিল, যীশু খ্রিস্টের রক্তসেচন দ্বারা সূচীকৃত করা হয়েছিল, তেমনি আবার নতুন করা হবে। এর উপর থেকে সকল জীবাণুকে হরণ করা হবে, শেষকালে নতুনকৃত করার সময় একটি অগ্নির বাপ্তিস্মে। প্রত্যেক জীবাণু, প্রত্যেক রোগ, প্রত্যেক অসুস্থতা, প্রত্যেক অপবিত্র বস্তু যা কোনো সময় পৃথিবীর উপর ছিল সেগুলোকে হত্যা করবে। পরে আমি নতুন আকাশ আর এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি যখন দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়ে আসিতেছে, যেখানে ঈশ্বর তার সত্য গুণাবলী পুত্রগণ এবং কন্যাগণ যাদের চোখ পাপের প্রতি অন্ধ হয়েছে তাদের সঙ্গে থাকবেন এবং পবিত্রতায় তাদের সঙ্গে সহযোগিতা করবেন, আর সেখানে আর কোনো পাপ থাকবে না। আসুন কঠোর পরিশ্রম করি, এই সময়ে প্রবঞ্চিত হবেন না, কিন্তু সম্পূর্ণ দ্বারে প্রবেশ করার জন্য প্রাণপণ করুন, কারণ যারা পরিত্যক্ত হবে তারা সকলেই বেশ্যাগামী কামুক। যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কাম ভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। বাইরে থাকবে কলঙ্কিত স্ত্রীলোকগণ, কলঙ্কিত পুরুষগণ ইত্যাদি, যাদের মুক্ত করা হয়েছে এবং যারা মেষশাবকের জীবন পুস্তকে আছে কেবলমাত্র তারাই দ্বার দিয়ে প্রবেশ করবে। সুতরাং বন্ধুগণ, প্রাণপণ করুন, এই শেষ সময়ে প্রবঞ্চিত হবেন না। এ এক মহৎ সময়, প্রত্যেকেরই টাকা পয়সা আছে, প্রত্যেকে এই করতে পারে, প্রত্যেকে ওই করতে পারে, এবং টাকা পয়সা ছড়াছড়ি হচ্ছে, বড় বড় গাড়ি আর সকল কিছুই। সেই নগরীতে এদের কেউ থাকবে না, সেখানে একটি গাড়ি এয়ারপ্লেন থাকবে না, না এ হবে একেবারে ভিন্নরূপ একটি সভ্যতা। এ আবার জ্ঞানের, বিজ্ঞানের নয়, কিন্তু পাপ শূন্যতা এবং জীবিত ঈশ্বরের বিশ্বাসের একটি সভ্যতা হবে। আসুন আমরা ওর মধ্যে প্রবেশ করার নিমিত্ত প্রাণপণ করি, কারণ সমগ্র উদ্দেশ্য এই, যে কোনো একদিন ওই নগরীতে আর ফিরে দেখি যে আপনাদের প্রত্যেক কুচকাওয়াজ করে আমার সঙ্গে আসছেন, আর আমরা গীত গাচ্ছি, দ্য সেন্স গো মার্চিং ইন, আমরা গীত গাইছি, দ্য সেন্স গো মার্চিং ইন। যখন পবিত্র কুচকাওয়াজ করে যাবেন তাদের সংখ্যায় আমি গণিত হইতে চাই। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় স্বর্গীয় পিতা, যেমন দিন শেষ হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিজ্ঞাও কাছে এসে পড়েছে, আমরা প্রার্থনা করি প্রিয় ঈশ্বর, তুমি আমাদের হৃদয়ের উপর ওই বিষয় স্থাপন করো যেন আমরা ভ্রান্ত না হই। প্রিয় ঈশ্বর, আমাদের বিবেককে সূচি রাখো, আমাদের হৃদয়কে আবৃত করে রাখো প্রভু এই জগতের বিষয় সকল থেকে, এই জগতের অসার বিষয় সকল, বড় কিছু হয় আকাশ লাগা থেকে আমাদের চোখকে আবৃত করে রাখো। তারা যত বড়ই হোক না কেন, সকল রাজ্য শাসনকর্তা, ক্ষমতাশালী ব্যক্তি এবং অন্যান্য সকল কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, প্রথম পুনরুত্থানে তারা আর উঠবে না, কারণ লিখিত আছে যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য ও পবিত্র, তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নাই। হে ঈশ্বর, দ্বিতীয় মৃত্যু, আত্মিক মৃত্যু কোন কর্তৃত্ব নাই, সে মুক্তিপ্রাপ্ত। হে ঈশ্বর, এই প্রভুর কথা চিন্তা করা, একজন অন্যজনের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে আর ধৃত হয়ে ঊর্ধ্বে চলে যাবে, দুজন এক শয্যায় শয়ন করবে, তাদের মধ্যে একজনকে নেওয়া যাবে, অন্যজনকে ছেড়ে দেওয়া যাবে, দুজন ক্ষেত্রে থাকিবে, একজনকে লইয়া যাইব, অন্যজনকে ছাড়িয়া যাইব। হে ঈশ্বর, তোমার দৃষ্টিতে সূচি হতে আমাদের সাহায্য করো প্রভু। লোকেরা আমাদের সম্বন্ধে কি ভাবে, অন্য লোকেরা কি বলে, তাতে কিছু যায় আসে না প্রভু। আমাদের কথাবার্তা, আমাদের বাক্যলাপ পবিত্র হোক, একে বাক্য দ্বারা পরিপক্ক হতে দাও, তোমার বাক্য দ্বারা পরিপক্ক হতে দাও, এত পরিপক্ক প্রভু যে আমাদের মধ্যে যেন কোনো প্রমঞ্চনা না পাওয়া যায়। আমাদের ভুল ভ্রান্তি সহ যখন বিরতি করি তখন যেন যীশু খ্রিস্টের রক্ত আমাদের এবং ঈশ্বরের মধ্যে উপস্থিত থাকে, যেন তিনি যীশুর রক্তের মাধ্যমে আমাদের প্রতি দৃষ্টিপাত করেন। আমাদের ধার্মিকতা বা আমরা কে বা আমরা কি করেছি তার উপর নয়, কিন্তু কেবলমাত্র তার এই যোগ্যতার উপর দৃষ্টিপাত করেন। ঈশ্বর, এই প্রার্থনা গ্রাহ্য করো। যারা এখানে বসে আজ রাতে বার্তা শ্রবণ করছে, তাদের সবচেয়ে অল্প বয়সী শিশু থেকে সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ, তাদের একজনও যেন বিনষ্ট না হয়, তাদের পবিত্র আকাঙ্ক্ষা যেন কেবলমাত্র ঈশ্বর এবং তার বাক্যের নিমিত্ত হয়। আমরা জানি না কোন প্রহরে তিনি আবির্ভূত হবেন অথবা কোন দণ্ডে তিনি বিচারে হাজির হওয়ার জন্য আমাদের ডাক দেবেন। আমরা জানি না কোন দণ্ডে তিনি রেখের উপর থেকে আমাদের কার্ড তুলে নিয়ে বলবেন এক গৃহে প্রত্যাবর্তনের সময় তোমাদের যেতে হবে। আমাদের পবিত্রভাবে থাকতে সাহায্য করো ঈশ্বর, সদাপ্রভু গ্রাহ্য করো। যদি সম্ভব হয় আমরা যেন প্রভুর আগমন পর্যন্ত জীবিত থাকি। প্রত্যেকটি হারানো মেসের জন্য ঈশ্বর আজ জগতের সর্বত্র অনুসন্ধান করছেন। এই উপলব্ধি ও প্রেমের দ্বারা আমাদের ক্ষমতায় যা কিছু সম্ভব আমরা যেন করতে পারি। প্রভু আমরা যেন প্রেমের পরিপক্ক প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য দ্বারা তাদের সঙ্গে কথা বলতে পারি, যেন আমরা সেই শ্রেষ্ঠকে খুঁজে পাই আর এখানে শয়তানের এই পুরানো এদেন থেকে বেরিয়ে গৃহে ফিরে যেতে পারি, যা কিছু কামনার উপরে নির্মিত। সুন্দরী স্ত্রীলোক বলে এই জগতে পরিচিত আমরা বিজ্ঞাপনে দেখছি, আমরা বিজ্ঞাপন দিচ্ছি মুখে রং মাখা ছেলেদের এবং ছোট প্যান্ট পরিহিত সুন্দরী মেয়েদের। আমরা চাই আমাদের রেডিও এবং টেলিভিশনে তাদের বিজ্ঞাপন সকল আর সকল প্রকারের নোংরা ইত্যাদি এবং হলিউড মেয়েদের সকল প্রকারের যৌনতাপূর্ণ অপবিত্র এবং পুরুষেরা বিকৃত হয়ে মেয়েদের পোশাক পরিধান করছে আর স্ত্রীলোকের মতো চুল কাটছে আর স্ত্রী লোকেরাও পুরুষদের মতো করছে। হে ঈশ্বর, কতই না ভয়ানক প্রহরে আমরা বাস করছি। এসো হে প্রভু যিশু, এসো এসো প্রভু, এসো প্রভু, রক্ত দ্বারা আমাদের পরিষ্কৃত করো, আমাদের থেকে সকল নোংরা প্রবঞ্চনা হরণ করো, আমাদের বাঁচতে দাও প্রভু, অবিরত রক্তের আশ্রয়ে তোমার সাক্ষাতে আমাদের বাঁচতে দাও। এই আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা এবং আমাদের আন্তরিক বিনতি। প্রিয় ঈশ্বর, এই পুলপিটের এই ডেকগুলোর উপর যেখানে সুসমাচার স্থাপিত করা হয়েছে প্রভু, প্রভু রুমাল ও ছোট মড়কগুলি আছে যা অসুস্থ ও পীড়িতদের কাছে নিয়ে যাওয়া হবে। প্রভু আমাদের হৃদয় থেকে বিশ্বাসের প্রার্থনা তোমার দৃষ্টিগোচর হোক। তারপর আমাদের মধ্যে কোন অসুচি বস্তু যদি থাকে প্রভু আমাদের থেকে এখন আমাদের বিচারে নিয়ে যাও প্রভু, এবং আমরা দয়ার জন্য বিনতি করছি। যা ভুল আমরা করছি আমাদের কাছে তা প্রকাশিত করো প্রভু, যেন আমরা রক্ত গ্রহণের জন্য এবং শুচি করার জন্য প্রার্থনা করতে পারি। এই অসুস্থ লোকগুলিকে সুস্থ করো এবং তাদের ভালো করো, ভালো করে তোলো পিতা। এইগুলি যার কাছে বা যেখানে যাক এমনই হোক পিতা, তোমার কেবল তোমার সেবা করার দৃঢ় সংকল্প দাও। এই প্রার্থনা গ্রাহ্য করো প্রভু, যারা গৃহে প্রত্যাবর্তনের পথে আছে তাদের নিরাপত্তা দান করো। যেভাবে তুমি লোকদের সুস্থ করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। ভগ্নী এবং ভ্রাতা শেপার্ডের ছোট ছেলে সাইকেলে আহত হয়েছে, আমি প্রার্থনা করি যেন কোনো মন্দ না হয়। সেই ছোট ছেলেটি তার সাইকেল চালাচ্ছিল, আমি প্রার্থনা করি যেন সে সুস্থ হয়। অন্যান্য যাদের সুস্থতার জন্য প্রার্থনা করেছি তাদের উপর তোমার সুস্থতার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, এবং আমরা জানি আমরা যা যাচনা করি তা গ্রহণ করি, কারণ এই প্রতিজ্ঞা যিনি করেছেন তার উপর আমাদের আস্থা আছে। তোমার অনুগ্রহ আমাদের দাও প্রভু, এবং আমাদের পাপ সকল ক্ষমা করো। আমরা যীশু খ্রিস্টের নামে যাচনা করি, আমেন। আপনারা কি তাকে ভালোবাসেন? আপনারা কি তাকে বিশ্বাস করেন? আপনারা কি শয়তানের রাজত্ব থেকে অসুস্থ ও পরিশ্রান্ত হয়েছেন? আপনারা কি বিশ্বাস করেন সহস্র বছর ব্যাপী রাজত্ব আসছে, তার সহস্র বছর ব্যাপী রাজত্ব তার এদেন আসছে? আপনারা বিশ্বাস করেন যে এ আজ প্রস্তুতিকৃত হয়েছে? দেখুন, সকল কিছুই বুদ্ধিমানদের উপর নির্ভরশীল। তারা কোনো কিছু বিশ্বাস করার আগে সেই বিষয়কে বিজ্ঞানসম্মত রূপে প্রমাণিত হতে হবে। আপনারা বিজ্ঞানসম্মত রূপে ঈশ্বরকে প্রমাণিত করতে পারেন না, আপনাদের বিশ্বাসে তাকে গ্রহণ করতে হবে। কেননা যে ঈশ্বরের নিকটে আইসে তাহার বিশ্বাস থাকা কর্তব্য যে তিনি আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করেন তিনি তাহাদের পুরস্কার দাতা। হে ঈশ্বর, পাপ থেকে আমাকে যা সূচি করে সে যীশু খ্রিস্টের রক্ত ব্যতিরেকে আমি আর কিছুই জানতে চাই না। আমি যীশু খ্রিস্ট ব্যতীত আর কিছুই জানি না। এবং পৌল যেমন বলেছেন, তোমাদের মধ্যে যীশু খ্রিস্ট এবং তাহাকে ক্রুশারোপিত ব্যতিরেকে আর কাহাকেও জানি নাই। আপনাদের বলার জন্য আমি কেবল ওই বিষয় জানি, আমি সর্বান্তকরণে বিশ্বাস করি, যদি আমার হৃদয়কে জানি যে এই বাইবেল হল নিখুঁত অবিমিশ্রিত ঈশ্বরের বাক্য। এর দ্বারাই আমি জীবন ধারণ করি, এর দ্বারাই আমি টিকে আছি। আমার যদি 10,000টি জীবন থাকত তবে তার প্রত্যেকটি আমি এই বাক্যের জন্যই অতিবাহিত করতাম, কারণ এ হল যীশু খ্রিস্টের বাক্য। তারা একে ভুল বলে প্রমাণিত করার যতই চেষ্টা করুক না কেন, এ বিশ্বাসযোগ্য নয় বলতে বিজ্ঞান যতই চেষ্টা করুক না কেন, আমি গ্রাহ্য করি না। আমার কাছে এই জগতের মধ্যে একমাত্র যার উপর আমি বিশ্বাস করতে পারি তা হল এই বাক্য। তিনি আমার, আমি তাকে ভালোবাসি। আপনারা ভালোবাসেন না? যদি আপনাদের হৃদয়ে কোনো পাপ আছে, যদি আপনাদের হৃদয়ে কোনো ভ্রান্তি আছে, যদি আপনাদের কিছু আছে, এখন প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করুন। God bless you. Yeah. It's my prayer. দেখা হবে তব সাথে, প্রভু থাকুন তব সাথে, দেখা হবে তব সাথে। আপনারা পরস্পরকে ভালোবাসেন, যোহন বলেছিলেন বৎসেরা পরস্পরকে প্রেম করো, পরস্পরকে প্রেম করো, কারণ প্রেম পাপ রাশি আচ্ছাদন করে। এখন আসুন পরস্পরের সঙ্গে পরমর্দন করি। প্রভু থাকুন তব সাথে, দেখা হবে তব সাথে, প্রভু থাকুন তব সাথে, দেখা হবে তব সাথে। এখন পরস্পরের প্রতি সদয় হন, সকলের প্রতি সদয় হন, প্রতিবেশীর সঙ্গে উপযুক্ত ব্যবহার করুন, যিশু না আসা পর্যন্ত নিজেদের নিষ্কলঙ্ক রূপে রক্ষা করুন। যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা না হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা না হয়, ঈশ্বর আপনাদের সবর্তি থাকুন, যতক্ষণ পর্যন্ত আবার দেখা না হয়। আপনারা তাকে ভালোবাসেন, ওই আমার প্রার্থনা। আপনারা আমার জন্য প্রার্থনা করুন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। এখন আমাকে টাকসনে ফিরে যেতে হবে, আর আমি প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাদের সকলকে আশীর্বাদ করেন। আমি সেখান থেকে আমি কানাডা যাব, আর ফিরে কলোরাডোতে আসব, ইতস্তত ঘোরা আর ঘোরা, যতক্ষণ না ভ্রাতা টনি সেখানে আছে। আর একটি মহৎ বিষয় সংঘটিত হয়েছে রোমের অন্তর্গত, একেবারে ভ্যাটিকানে তারা একটি পুনর্জাগরণ চাইছে, একটি সভা তারা চাইছে। তারা চায় আমি রোমে গিয়ে সেখানে একটি পুনর্জাগরণ সভা করি। সে সবই ফিরে এসছে, সেখানে লোকেরা একমত। সেখানে তাদের একটি বিরাট মল্লভূমি আছে যেখানে হাজার হাজার লোক বসতে পারে, আর তারা চায় আমি একটি পুনর্জাগরণের জন্য সেখানে আসি। এই সেবা কার্যে প্রভুর মহিমা তারা দেখতে চায়। আমি জানি না, আমাকে এই বিষয়ের উপর প্রার্থনা করতে হবে, দেখি প্রভু আমাকে কি বলেন। ও মনে রাখবেন, প্রার্থনা করবেন, আমরা সকলে সমবেত রূপে করব। আমরা সম্মিলিত রূপে কাজ করছি, ধন্য পরিত্রাতার আগমনের প্রতীক্ষায় রয়েছি সতর্ক। দেখো ডুমুর গাছ হয়েছে নবপত্রে শোভিত, তার রাজ্যের সুসমাচার হয়েছে সর্বদেশে প্রচারিত। দেখা যাচ্ছে আমরা শেষের অতি নিকটে উপস্থিত। একটি ঠিক তার মহিমান্বিত আগমনের বার্তা মরা আনন্দে করব ঘোষণা, গৌর সহ শীঘ্র তিনি আসছেন জানব প্রত্যেক জনে। তবে জাগো প্রভুর সকল সাধুগণ, ঘুমাও কেন, যখন শেষ আগত প্রায়, সেই অন্তিম শেষ আহ্বানের জন্য এসো হই প্রস্তুত। কেবল মনে রাখবেন, আজকালের মধ্যে সে পশ্চিম দিকে ঘুরবে, আবার ফিরে আসবে, সে নিশ্চয় ফিরবে, আর এ ঠিক ততক্ষণ পর্যন্ত।
Oh, Father, and joy of heaven.
এখন এই শেষ পদটি আসুন আমরা অবনত হৃদয়ে এই পদটি গাই। যিশুর নামটি ধরে রাখো, নিত্যতম ঢালের ন্যায়। পরীক্ষাতে যদি ঘিরে শয়তানের রাজ্যের এই বিষয় সকল দেখুন, দেখুন নামটি সর্ব প্রার্থনায়। আমি পরীক্ষা করে দেখেছি, এ কেবল বিশ্বাস করুন, কারণ এ কার্যকরী হবে। কেবল তার পবিত্র নামটি প্রার্থনা স্মরণ করুন। আপনার মুখের উপর তখন আবরণ নেমে আসবে। আসুন আমাদের মাথা নত করি। আসুন আমাদের মাথা নত করি। আমি ভ্রাতা বিলার কে মঞ্চে আসতে অনুরোধ করছি। আপনি প্রার্থনায় আমাদের বিদায় দিন। এখন আমাদের মাথা এবং তার সঙ্গে আমাদের হৃদয় নত করছি। ব্রাদার বিলার আমাদের একজন সহযোগী, ব্রাদার এসলি বিলার একজন উত্তম খ্রিস্টান, বিশ্বস্ত মানুষ। আমি তাকে অনুরোধ করছি আজ রাতে আমাদের প্রার্থনায় বিদায় দান করুন। ব্রাদার বিলার, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।